শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আরজি উদয় রয়েছি আপনার সাথে। যে যেখান থেকে শুনছেন বা অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি বৃহস্পতিবার রাতের এই আয়োজনে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই মুহূর্তে যে আয়োজনটা শুরু হলো ভূত স্টুডিও, এটা সম্পর্কে নতুন করে বলবার মতো কিছুই নাই। বাট যারা একান্তই নতুন কিংবা আজকে হুট করে চলতি পথে টিউন করেছেন জাগো এফএম 94.4, তাদের উদ্দেশ্যে বলছি, ভূত স্টুডিও ভৌতিক এক আয়োজন যেখানে ভূতুরে গল্পগুলো রেডিওতে উঠে আসে। আমাদের শ্রোতারা সরাসরি রেডিওতে এসে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলে থাকে। আমি আর যে উদয় থাকি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের কাছে সেই গল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে যদি আপনি জয়েন করতে চান, আপনার মনের কথাগুলো বলতে চান এসএমএস এর মাধ্যমে, তাহলে জি এফএম স্পেস নাম দিয়ে মনের কথাগুলো লিখবেন 26969 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন www.facebook.com/jagofmerverifiedfacebook পেজে অথবা www.facebook.com/rjudoy, এটি আমার ভেরিফাইড পেজ। এখানটাতে যে যেখান থেকে জয়েন করছেন না কেন, শুরুতে বলে রাখা ভালো যে লাইভটা যদি সম্ভব হয়, ফেসবুকে যেহেতু লাইভটা দেখানো হচ্ছে, একটু শেয়ার করবেন, তাহলে হয়তো অনেক বন্ধুর কাছে এই অনুষ্ঠানটা পৌঁছে যাবে আপনার থ্রুতে। আগামী পর্বে যদি আপনি আসতে চান নিজে আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো রেডিওতে লাইভ বলতে, হতে পারে সে ঘটনাগুলো আপনার সাথে ঘটে গেছে, আবার এমনও হতে পারে সেগুলো আপনার সাথে ঘটে নাই, আপনি শুনেছেন কিংবা আপনি কালেক্ট করেছেন, আপনার বাবার সাথে ঘটেছিল, আপনার দাদুর সাথে ঘটেছিল, কিংবা আপনার মা বা খালার সাথে ঘটে যাওয়া ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স যেগুলো আপনি রেডিওতে এসে প্রথমবারের মতো বলতে চাইছেন, আপনার সেই ইচ্ছেটা আছে, তাহলে কি করবেন, মোবাইলটা হাতে নেবেন, মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন শুরুতে RBS স্পেস, লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে পাঠিয়ে দিবেন আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, যারা রেডিওতে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো রেডিওতে বলতে চান আগামী সপ্তাহে, তাদের জন্য বলছি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন টাইপ করুন, তারপর এসএমএস পাঠিয়ে দিন আমাদের ঠিকানা 26969 এই নাম্বারটিতে। তো আজকেও বেশ কিছু গেস্ট আমার সাথে আছে কানেক্টেড, তার আগে জানিয়ে রাখি এই যে ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা, এই প্রাণ পটাটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকে কিন্তু জানি না, অনেকে হয়তো বা এটা খেয়ে ট্রাইও করেছে, এর ক্রিসপিনেস এর কারণে মাঝে মধ্যে এটাকে চিপস মনে হয়েছে, আবার বাইট দেওয়ার পরে মনে হয়েছে বিস্কিট। আপনার কাছে প্রাণ পটাটা খেয়ে কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। বাট রাইট নাও আমরা চলে যেতে চাই আমাদের প্রথম অভিজ্ঞতা শুনতে, আমাদের আজকের ভূত স্টুডিওর প্রথম গেস্টের কাছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
কি নাম আপনার?
আমার নাম আসিম মোহাম্মদ।
আসিম
জি, বসুন্ধরা থেকে আসছি।
বসুন্ধরা থেকে কি করেন আপনি?
আমি স্টুডেন্ট, মাদ্রাসা ছাত্র।
মাদ্রাসাতে পড়াশোনা করছেন। আসিম মোহাম্মদ, আমরা আপনার কাছ থেকে প্রথমে দুটো ঘটনা পরপর শুনতে চাই, শুনে ফেলি, বলুন।
জি, প্রথম যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিত্যক্ত মন্দির। ভূত স্টুডিও এবং এর শ্রোতাদের প্রতি ভালোবাসার থেকে আমি বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে কিছু গল্প কালেক্ট করার ইচ্ছা ছিল বহু আগে থেকেই। তো সেই ধারাবাহিকতায় আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, আমার ক্লাসমেট। সে বলল যে তার গ্রাম অর্থাৎ হবিগঞ্জ জেলার বানিয়াচং নামক স্থানে একটা পরিত্যক্ত মন্দির রয়েছে, সেখানে অনেকেই অনেক কিছু দেখেছে। তো ভাবলাম যে একটা সুযোগ যখন পেয়েছি সেটা হাতছাড়া করা যায় কিভাবে। তো তাকে বললাম যে তোমার গ্রামে আমি যাব এবং সেখান থেকে কিছু ঘটনা সংগ্রহ করব। তো গেল সেপ্টেম্বর মাসের শেষ দিকে, আমার যে প্রথম সেমিস্টারে ছুটি ছিল সেখানে ওর বাসায় গেলাম, সেই হবিগঞ্জে। তো ওর গ্রামে গিয়ে প্রথমে বিশ্রাম টিশ্রাম নিয়ে ওদের এলাকায় পরিদর্শনে বের হলাম এবং ওখানের যাদের সাথে দেখা সাক্ষাৎ হলো ওদের কাছ থেকে ওই মন্দির সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলাম এবং অনেক কিছুই জানতে পারলাম যে সেখানে তারা কেমন কি 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 দেখেছে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তোমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিটাকে। তো সে বলল ওর ফুফাতো ভাই। আমি তার ফুফাতো ভাইয়ের সাথে দেখা করলাম, বললাম যে আমি সেই মন্দিরটায় আজকে বিকেলে যেতে চাচ্ছি, তো আপনি আমার সাথে যাবেন। তো অনেক জোরাজোরির পর তাকে রাজি করাতে সক্ষম হলাম। সিদ্ধান্ত হল আমি আমার ওই ফ্রেন্ড, তা ওই ফুফাতো ভাইয়ের কথা যার কথা বললাম, তার ফ্রেন্ডের ফুফাতো ভাই এবং ওর আরেকটা বন্ধু, মানে ফুফাতো ভাইয়ের ফ্রেন্ডের আরেকটা বন্ধু, মোট আমরা চারজন মিলে সেই মন্দিরটিতে যাব। তো সেদিন বিকেলে আমরা যা যা যাবতীয় জিনিসপত্র, টর্চ লাইট ইত্যাদি আরও যা যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আমরা বিকেলবেলা সেদিকে রওনা হলাম। ঘন জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা প্রায় আধা ঘন্টা ধরে হাঁটলাম। আর সে হাঁটার মধ্যে মানে একেবারে মানে গণ মানে গণমানবহীন, জনমানবহীন একটা অঞ্চল, ঠিক আছে, একেবারে পুরো ঘন জঙ্গল যাকে বলা চলে, সেখানে আমরা হাঁটছি। মাঝে মাঝে আমাদেরকে কিছু একটা জিনিস বাধা দিচ্ছিল, কোনো একটা জিনিস আমাদের গতিপথ রোধ করছিল, যে হঠাৎ করে কোনো একটা দ্বারকা আমাদের মুখের সামনে দিয়ে বাতাসের ঝাপটা দিয়ে বিদ্যুৎ গতিতে উড়ে যাচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে পিনপতন নিরাপত্তা ভাঙিয়ে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। তো আমরা থমকে দাঁড়াচ্ছিলাম বারবারই। আমার ফ্রেন্ড যে, সে বলতেছিল যে এখানে অনেকে অনেক বিপদে পড়েছে, আমরা ফিরে যাই, আমরা আর আগে না এগিয়ে না যাই, সেই মন্দিরের দিকে এগিয়ে না যাই, আমাদের বিপদ হতে পারে। তো আমি বললাম যে এত দূর যখন এসেছি, এত কষ্ট করে এত দূর আসলাম, এভাবে করে কোনো একটা অভিজ্ঞতা না নিয়ে আমি ফিরে যেতে চাচ্ছি না, চলো আমরা এগিয়ে যাই, কিছু একটা ফেস করব, তারপর আমরা ফিরে আসব। তারপর আমরা মোটামুটি চারজন মিলে হাত ধরে ধরে এগিয়ে গেলাম। তো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হাঁটার পরে সেই পরিত্যক্ত মন্দিরের কাছে গিয়ে আমরা পৌঁছলাম। একেবারে স্যাঁতসেঁতে মন্দিরগুলো, মন্দিরটা যে শ্যাওলায় ভরে গেছে, দেয়ালগুলো আশপাশ পুরোটা আগাছায় ভরে গেছে, মানে চেহারাটা দেখলেই, মন্দিরের চেহারাটা দেখলেই যে কারো শরীর আটকে উঠবে, ঠিক আছে, গায়ে কাঁটা দিয়ে উঠবে, এমন একটা অবস্থা। তো আমরা দেখতেছি, একটা পরিদর্শন করতেছি, মন্দিরটা দেখতেছিলাম। তো হঠাৎ একটা চিৎকারে আমরা সবাই থমকে দাঁড়ালাম। আওয়াজটা আসতেছে পাশে একটা দূরের মানে পার্শ্ববর্তী একটা কুয়া থেকে, কুয়া থেকে একটা চিৎকার আসতেছে। আমরা বুঝতে পারলাম, বা আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে সেই পরিত্যক্ত কুয়া যেখানে ইংরেজরা ওই নিরীহ মানুষকে নির্যাতন করে সেখানে হত্যা করে ফেলে দিত, মানে এখানেই তাদেরকে হত্যা করে ফেলে দিত আর কি। তো এই অভিশপ্ত কুয়াটার ব্যাপারে আমি গ্রামবাসীর কাছে শুনেছিলাম। তো আমরা খেয়াল করলাম যে আমরা যে চারজন ছিলাম, চারজনের মধ্যে একজন পুরো নিখোঁজ। আমরা বুঝতে পারলাম যে আওয়াজ, কুয়া থেকে যে চিৎকারের আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি সেটা ওই একজনেরই, অর্থাৎ যে আমার যে ফ্রেন্ডের ফুফাতো ভাই, সে চিৎকার করছে কুয়া থেকে। আমরা হাত ধরে ধরে কুয়ার দিকে এগিয়ে গেলাম, কুয়ায় উঁকি দিয়ে দেখলাম যে সে সেখানে পড়ে আছে এবং খুব আর্তচিৎকার করতেছে। আমরা কোন রকম তাকে একটা রশি পেয়েছি, রশি দিয়ে টেনে টুনে তাকে তুললাম, টেনে তুলে মানে তাকে বসালাম, সে অনবরত হাঁফাচ্ছে আর সে প্রচুর পরিমাণে চিৎকার করতেছে, আমার পা, আমার পা, আমার পায়ের কি হলো, কি হলো, এরকম করে চিৎকার করতেছে। আমরা তার পায়ের দিকে তাকালাম, দেখলাম যে দুইটা কালো হাত, কবজি কাটা কালো হাত, তার দুটো পা এভাবে করে আটকে ধরে রাখছে, আর তার যে কাটা অংশ থেকে এখনো অনবরত রক্ত বয়েই চলেছে। আমি কোন রকম সুরা আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে মানে কোন রকম টান দিয়ে সেই দুটো হাত ছুটি নিয়ে অভিশপ্ত কুয়ায় নিক্ষেপ করলাম। এরপর তাকে কিছু পানি টানি পান করে আমরা আস্তে আস্তে দোয়া পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলাম এই জঙ্গলের দিকে, যে আমরা এখন বের হয়ে যাব। তো তখনই আমরা খেয়াল করলাম যে দরজা, ওই যে মন্দিরের যে দরজা, অনবরত বাড়ি খাচ্ছে, আর যে ঘন্টাটা, ঘন্টাটা অনবরত ঝুলেই যাচ্ছে। আমরা সেদিকে তাকালাম, ঘন্টা বাড়ি খাচ্ছে, অথচ সেখানে কেউ নাই, ঘন্টা বাড়ি দেওয়ার মতো কেউ নাই, আবার এমন জোরে বাতাসও বইছে না যে ঘন্টাটাকে নাড়িয়ে দিবে। আর ভিতর থেকে, দরজার ভিতর থেকে মনে হচ্ছে কোনো একটা দানব শিং দিয়ে মানে ভেঙে ফেলবে এই দরজাটাকে, এই বিশাল 50-60 ফিট উঁচু এই দরজাটাকে যেন সে ভেঙে ফেলবে, শক্ত দরজাটাকে, এমন ভাবে সে নাড়াচ্ছে। আমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম। আর কিছুক্ষণ পরেই দেখি উপর থেকে, মন্দিরের উপরের জানালা দিয়ে শত শত বাদুড় উড়ে যাচ্ছে। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম। তো খুব দ্রুত এগিয়ে মানে এগোতে থাকলাম যেখান থেকে আমরা আসতেছিলাম, সেই জঙ্গল দিয়ে ওখানে আগাতে থাকলাম। তো হঠাৎ করে খেয়াল করলাম আমি আর আমার যে ফ্রেন্ড, আমরা দুইজন ছাড়া এখানে আর কেউ নেই, মানে দুইজন যে ছিল আমাদের সাথে, আরো দুইজন যে সঙ্গী ছিল, ওরা গায়েব হয়ে গেছে। আর আমাদের পথ আটকে দিয়েছে একটা নর্দমা। বুঝতে পারলাম যে এখানে একটা শ্মশান ঘাট ছিল, গ্রামবাসীর কাছ থেকে যেমনটা শুনেছিলাম। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমরা দুইজন যে কোথায় যাব, কোনখান দিয়ে যাব, এবং বাকি যে দুইজনকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে কিভাবে খুঁজে বের করব। তো এমন সময় আমরা দেখলাম যে নর্দমা থেকে কিছু একটা জিনিস, একটা অবয়ব মানে ভেসে উঠল, পুরো নর্দমা থেকে ভেসে উঠল, ধর থেকে তার মাথা নেই, মন্ডিবিহীন একটা জিনিস আমাদের সামনে নর্দমা থেকে উঠে চার পাঁচ হাত শূন্যে ভাসছে, আর তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে, আর সে কি বিশ্রী গন্ধ একটা। আমি সাহস পাওয়ার জন্য আমার বন্ধুর হাত চেপে ধরলাম, তার দিকে তাকালাম, দেখলাম আমার বন্ধুর স্থান দখল করে রেখেছে সেই অবয়বটি। আর আমি সাহস পাওয়ার জন্য যেই হাতটি শক্ত করে ধরে রেখেছি, এটা সেই অবয়বটিরই ঠান্ডা হাত। আর আমার হাতটা আরো আঠার মতো লেগে আছে সেই জিনিসটার সাথে, আমি আরো ছোটানোর চেষ্টা করতেছি, এক ঝটকায় তা ছুটিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। সেই জিনিসটা অপর হাত দিয়ে আমার গলা চেপে ধরল, গলা চেপে আমাকে দুই হাত শূন্য উড়িয়ে উঠায় ফেললো। আর সে আস্তে আস্তে তার যে গলা কাটা অংশ সেদিকে আমাকে নিতে থাকলো, আর তার গলা থেকে গদগদ গদগদ একটা ভয়ঙ্কর একটা বিশ্রী একটা শব্দ আসতেছিল। আমি কোন রকম কষ্টে আমার বাম হাত দিয়ে বুক পকেট থেকে কোরআনুল কারিমটা বের করে তার দিকে ধরতেই সে মোটামুটি তার বাঁধনটা হালকা করে দিল। আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে আয়াতুল কুরসি পরে তার দিকে ফু দিলাম, দেখলাম আস্তে আস্তে জিনিসটা হারিয়ে গেল। আর আমার যে বন্ধু আমি তাকে খুঁজতে থাকলাম, আমি পুরো হতাশ হয়ে গেলাম যে আমি কোথায়, আমি পুরোপুরি একা। প্রথমে আমার দুইজন সঙ্গীকে হারালাম, এখন একজন সঙ্গী যে ছিল বাকি আমার যে ফ্রেন্ড তাকেও আমি হারিয়ে ফেলেছি। এখন আমি এদিক সেদিক ছোটাছুটি করতে করতে হঠাৎ আমার চোখের মধ্যে টর্চের আলো পড়লো, আমি স্বস্তি পেলাম আমার পুরো পূর্বে হারিয়ে যাওয়া দুইজন সঙ্গীকে ফিরে পেয়ে। তো তারা আমাকে বিভিন্নভাবে নানা প্রশ্নে জর্জরিত করে ফেললো, আমি টু শব্দটি করার সামর্থ্য হারিয়ে ফেললাম। আমরা তিনজন মিলে কোন রকম খুঁজতে থাকলাম যে আরেকজন কোথায় আরেকজনকে। তো গঙ্গা নেই শব্দে আমরা উপরের দিকে তাকালাম, দেখলাম আমার যে ফ্রেন্ড সে গাছের সাথে লটকে আছে। আমরা কোন রকম তাকে নিচে নামিয়ে পানি পান করিয়ে আস্তে আস্তে দুই মানে সবাই জোরে জোরে আয়াতুল কুরসি এবং যে যেমন কোরআন তেলাওয়াত করতে পারি আমরা আস্তে আস্তে সেদিকে মানে জঙ্গল থেকে বের হতে থাকলাম। একটা পর্যায়ে আমাদের কানের মধ্যে আজানের ধ্বনি শুনতে পেলাম। তো এভাবে করে আলহামদুলিল্লাহ সেদিন ঘটনাটা শেষ হয়ে যায়। এরপরে অবশ্য আমাদের সাথে তেমন কোন কাহিনী ঘটেনি, তবে আমি মাঝে মাঝে ওই যে জিনিসটার কথা বললাম আপনাকে যে অবয়বটা ধর ছাড়া মানে ধর থেকে যে যার মাথা নেই সেই অবয়বটাকে এখনো আমি মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই, স্বপ্নের মধ্যে এখনো দেখি। এটাই ছিল আমার প্রথম ঘটনা ভাইয়া।
এক্সেলেন্ট, আমরা শুনছিলাম আমাদের অতিথির কাছ থেকে বিভিন্ন রকমের ঘটনার মাঝখানে প্রথম যে অভিজ্ঞতাটা, ভৌতিক অভিজ্ঞতাটা, সো এরকম অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আমরা আরো শুনবো। তার আগে একটু টেক্সট পড়ে নিতে চাই। আমাদের সাথে টেক্সটে জয়েন করেছেন কায়েস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে শারমিন বলেছেন, ভূত স্টুডিও আমার খুব ভালো লাগার একটা আয়োজন, গল্পগুলো ভালো লাগছে, থ্যাংক ইউ, সেই সব দিয়ে থাকুন, নিশ্চয়ই আরো ভালো ভালো ভৌতিক কিছু এক্সপেরিয়েন্স আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারব। আমাদের সাথে রিয়া লিখেছেন, আমি আছি আপনাদের সাথে। কায়ুম লিখেছেন আমাদের সাথে, তিনিও আছেন। তৌহিদ বলেছেন, তিনি কুমিল্লার দাউদকান্দি থেকে অনুষ্ঠানটি দেখছেন ফেসবুকের থ্রুতে, ধন্যবাদ আপনাকে। রাব্বানি বলেছেন, এসএমএস করলাম দাদা, আমার টেক্সটটা পড়লে খুব খুশি হব, টেক্সটটা পড়ে দিলাম, কেমন আছো বলো। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু নির্ঝর, তিনি বলছেন, আমি আপনাদের সাথে আজকে প্রথমবার জয়েন করলাম, আমার ভূত স্টুডিও অনুষ্ঠানটা ভালো লাগে, ধন্যবাদ আপনাদের ভালো লাগার জন্যই। জাগো এফএম 94.4 এর প্রতি বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাকা। আমাদের সাথে আপনিও যদি চান জয়েন করতে, আপনার কাছে যদি থাকে ভৌতিক এক্সপেরিয়েন্স আর রেডিওতে এসে লাইভ বলার ইচ্ছা থেকে থাকে, তাহলে অনুষ্ঠান চলাকালীন আপনার মোবাইলের রিসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন টাইপ করুন, তারপর এসএমএস টি পাঠিয়ে দিন আমাদের ঠিকানা 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি, যারা রেডিওতে এসে লাইভ ভৌতিক গল্প বলতে চান আগামী পর্বে, তাদেরকে যেটি করতে হবে, নিজের মোবাইল থেকে এসএমএস করতে হবে, নিজের মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। এবং মনে রাখবেন যে আমাদের টিম মেম্বার কিন্তু ভূত স্টুডিও যারা মেম্বার রয়েছে তারা আপনাকে ফোন করবে, ফোন করে আপনার স্টোরিগুলো প্রথমে শুনবে, সেটা যদি প্রচারযোগ্য হয় তাহলেই কেবলমাত্র আপনাকে আগামী পর্বে ইনভাইট করা হবে রেডিওতে। সো অবশ্যই নিজের মোবাইল থেকে যেন রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। এই অনুষ্ঠানটা একযোগে ব্রডকাস্ট হচ্ছে www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudhoy, যেটা আমার ভেরিফাইড পেজ। এখান থেকেও প্রচুর বন্ধু আজকে লাইভটা দেখছেন। আমি একটু এখানে ঘুরে আসতে চাই। আমাদের সাথে এখানে সোহান যুক্ত হয়েছেন, কেমন আছো দাদা? ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছে রাইকা, উদয় ভাই, তোমার ভিডিওসগুলো আমি দেখি, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখেন বলেই তো কন্টেন্টগুলো নিয়মিত করার চেষ্টা করি, এবং আপনারা যারা শুরু থেকে শেষ অবধি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আর জি উদয় পেজের মাধ্যমে, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। আমাদের সাথে মৌসুমী জয়েন করেছেন, আমি ভালো লাগে ভূত স্টুডিও অনুষ্ঠানটি দেখতে, এই শনিবার দিন লাভ স্টোরি হবে কিনা, আশা করছি লাভ স্টোরি হবে। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে, নামটি হচ্ছে মৃণাল, তিনি কলকাতা থেকে জয়েন করেছেন। আমরা জানি আমাদের ভারতের প্রচুর বন্ধু আর জি উদয়ের পেজে রয়েছে, এবং সেখানে কিন্তু তোমরা নিয়মিতই আমাকে ইন্সপায়ার করো, কমেন্ট করো, থ্যাংক ইউ। এবার আমি একটু চলে যাবো জাগো এফএম এর ভেরিফাইড পেজ www.facebook.com/jagofm এ। এখানে জয়েন করেছে আমাদের সাথে কারা কারা, সৈকত জয়েন করেছে, উদয় ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভূত স্টুডিও আমার খুব ভালো লাগার একটা আয়োজন, এরকম ভৌতিক ঘটনা আরো শুনতে চাই, নিশ্চয়ই শোনাবো, তোমরা থাকো আমাদের সাথে শেষ অবধি। আমাদের সাথে নূপুর জয়েন করেছে জামালপুর থেকে, তিনি দেখছেন ভূত স্টুডিও এবং তার কাছে এই শোটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ নূপুর, আপনি কানেক্টেড আছেন জেনে আমাদেরও ভালো লাগলো। আর হাজি মোহাম্মদ ইরফান লিখেছেন, আমি এই শোটা দেখি ফেসবুকের থ্রুতে, জাগো এফএম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এভাবেই কানেক্টেড থাকবেন আপনারা, কারণ আপনারা যখন আমাদের পাশে থাকেন পরবর্তীতে শো করতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতিতে চলে যাব, এবং বিরতির পর যখন আমি ব্যাক করব তখন কিন্তু বেশ কিছু ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। সো কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিওতে আরজে উদয়ের সাথে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, উদয় আছে আপনার সাথে। আমরা বিরতির আগে বেশ কিছু টেক্সট এবং কমেন্ট পড়েছিলাম, আপনারাও চাইলে এসএমএস করতে পারেন জাগো এফএম স্পেস নাম দিয়ে, মনে হয় কথাগুলো 26969 নাম্বারের। মোস্ট ইম্পর্টেন্ট, আগামী পর্বে ঘটনা বলতে হলে কিন্তু অবশ্যই নিয়মটা মেনটেন করতে হবে, নিজের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন পাঠাতে হবে 26969 নাম্বারে। শুধুমাত্র যারা আগামী পর্বে রেডিওতে এসে লাইভ গল্প বলার জন্য ইন্টারেস্টেড তারাই এই পদ্ধতিতে রেজিস্ট্রেশনটা করবেন। আমরা আপনার সাথে যোগাযোগ করে নিব বাই ফোনে, তাই নিজের মোবাইল থেকে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্ট, তার ওনার নামটা হচ্ছে আজম মুহাম্মদ, তার কাছে, তার থেকে আমরা আরো দুটো ঘটনা শুনে ফেলবো। শুনি পরে দুটো ঘটনা।
জি, সেকেন্ড যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কালা জাদুতে আচ্ছন্ন গ্রাম। ইতোপূর্বে যখন এসেছিলাম তখন আমাকে অনেকে বলেছিল যে কালা জাদুর টাইপের যেই গল্পগুলো আছে সেটা সবাই পছন্দ করেছে, তো এই কারণে এবারও একটা ঘটনা সংগ্রহ করে নিয়ে আসছি। তো আমরা গিয়েছিলাম বান্দরবানের একটা, বান্দরবান না সরি, চট্টগ্রামের একটা স্থানে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার ঘোরা হয়ে থাকে যেহেতু ভ্রমণ পিপাসু মানুষ হয়। তো সেখানে যখন গিয়েছিলাম একটা এলাকায় একজন ছেলের সাথে পরিচয় হলো, তো সে আমাকে একটা ঘটনা বলল যে তাদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল, সেই ঘটনা আমি এখানে শেয়ার করছি। ভাইয়াটা বললেন, ঘটনার সূত্রপাত হয় পার্বত্য রাঙামাটি থেকে একটা দম্পতি, নবদম্পতি তাদের এলাকায় আসলো। তাদের এলাকায় এসে তারা বলল যে তারা আশ্রয় প্রার্থনা করলো, বলল আমাদেরকে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে। কি কারণে বিতাড়িত করা হয়েছে? তারা বলল আমরা রাঙামাটির দুই পাড়ার মানুষ, আমাদের দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তো আমরা প্রায় দীর্ঘদিন যাবৎ প্রেম করতাম, তো প্রেমের ফলে আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করব। কিন্তু আমাদের গ্রামে যখন এই জিনিসগুলো জানাজানি হয়ে গেল, আমাদের দুই পাড়ায় যখন জানাজানি হয়ে গেল, এই ছোট একটা ইস্যু নিয়েই প্রচুর পরিমাণে কোন্দল সৃষ্টি হয়ে গেল। তো আর আমাদের পরিবারের উপর আমাদেরকে প্রচুর পরিমাণে, আমার পরিবাররা আমাদের উপর প্রচুর পরিমাণে টর্চার করত, যে আমাকে বলতো আমার ওয়াইফকে ছেড়ে দিতে, কিংবা এভাবে করে তারা মানে টর্চার করত। তো সেখান থেকে আমরা পালিয়ে আসছি, তো আপনারা যদি আমাদেরকে কিছু আশ্রয় দেন তাহলে আমরা এখানে থাকতাম কিছুদিন, থেকে বিষয়টা একটু নরমাল হলে আমরা আবার আমাদের পাড়ায় ফিরে যাব। ঠিক আছে, গ্রামবাসীরা যেহেতু একটু দয়ালু ছিল, তারা তাদেরকে একটা খালি স্থানের মধ্যে কোন রকম বেড়ার ঘর তৈরি করে দিয়ে বলল যে তোমরা এখানে থাকো। তো সেদিন প্রথম যে রাতটা ছিল, মানে যেদিন তারা আসছে সেই প্রথম রাতে তাদের, আমরা যে ভাইয়াটা গল্পটা শুনাইছিলেন তিনি বলতেছেন যে রাতের বেলা হঠাৎ কোন একটা ভয়ার্থ চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের পরিবারের সকলের ঘুম ভেঙে যায়, আমরা সবাই উঠোনে এসে জড়ো হই। ভয়ঙ্কর আওয়াজটা আসতেছিল সেই নবদম্পতির ঘর থেকে। অনেকগুলো মানুষ বিলাপ করে, চিৎকার করে, কান্না করলে এবং কিছু কুকুর মানে মাথা উঁচু করে, মানে একটা চিৎকার আছে, কুকুররা যেমন করে ওই আজানের সময় যেমন চিৎকার করে থাকে, তো এই দুইটা জিনিস আওয়াজের মিশ্রণে যেমনটা আওয়াজ হয়ে থাকে ঠিক তেমন একটা আওয়াজ। আর পাশাপাশি একটা আলাদা করে মেয়েলি কণ্ঠে একটা খিলখিল, মানে কেমন জানি খিলখিল একটা হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে সেখান থেকে। তো আর আওয়াজটা এতটা বিকট নয় যে মানে অনেক বিকট এমন কোনো আওয়াজ নয়, খুবই ক্ষীণ একটা আওয়াজ, কিন্তু সবাই অসহ্য হয়ে যাচ্ছিল, মানে আওয়াজটায় তারা সবাই মাতাল হয়ে যাচ্ছিল আর কি, মানে এতটা ভয়ঙ্কর আওয়াজ। তারপরও তারা কেমন যেন সেই আওয়াজের মোহে পড়ে যাচ্ছিল। তো প্রথম রাতটা কোনোরকম এইভাবেই কেটে যায়। পরদিন সকালে সবাই, পরিবারের সবাই যখন বুঝতে পারে যে গতকাল রাতে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা আমাদের সাথে আসলে ঘটা দরকার ছিল না, তো ওই ভাইয়াটার বাবা সালিশে বিচার দেওয়ার জন্য, ওদের ওই উপজাতিদের ব্যাপারে বিচার দেওয়ার জন্য ঘর থেকে বের হয়। ফিরে এসে বলে যে আমি তো বিচার দিতে গিয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছি যে আমাকে যে বিচার দিতে হবে সেই জিনিসটা আমার মনে ছিল না। তো ওর যে মা, এই ভাইয়াটার মা তার বাবাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এখনই ফোন দাও, মাতবরকে ফোন দিয়ে বলো যে ঘটনাটা ঘটেছিল গতকাল রাতে। তো সে ফোন দেয়, ফোন দিয়ে তাকে তো বলার কথা ছিল উপজাতিদের ব্যাপারে, কিন্তু সে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেয়। ফোন কাটার পর তাকে বলে যে তুমি কি বিষয়ে আলোচনা করলা, তোমাকে তো অন্য বিষয়ে আলোচনা করার কথা ছিল। তো সে বললো যে আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমি খেয়াল করতে, আমার খেয়াল ছিল না যে আমাকে কি বলতে হবে। তারপরে আবারও সে দুই তিনবার কল করে মাতবরের কাছে এবং যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ফোন করে, কিন্তু কাউকেই সেই বিষয়টা খুলে বলতে পারে না। ঠিক আছে, তো পরদিন সকালে, ওদিন রাতের বেলাও একই কাহিনীটাই ঘটে যে সেরকম আওয়াজ আসতেছে, বিকট একটা চিৎকার, কান্নার চিৎকার, অনেকগুলো মানুষ একসাথে চিৎকার করে কান্না করতেছে কিংবা কোনো কুকুর ডাকতেছে। ঠিক আছে, আবার মেয়েলি খিলখিল হাসি। তো পরদিন সকালে ওই বাবা আর ওই ভাইয়াটা, ভাইয়া ওর বাবা আর ছোট ভাই মিলে তিনজন মিলে যায় সেই মাতবর বাড়িতে গিয়ে বিচার দিতে যাবে। তো তারা পথ পাল্টে বাজারের পথ খুঁজে নেয়, বাজারের পথ থেকে নিয়ে আসে, বাসায় ফিরে আসে কিছু মোমবাতি, আগরবাতি এবং এই জাতীয় হাবি জাবি জিনিস নিয়ে আসে। আর তারা বলতে পারে না, অর্থাৎ এখানে ওরা বুঝে যায় যে ওরা যেই জিনিসটা বলতে চাচ্ছে সেটা বলতে পারতেছে না, যেটা করতে চাচ্ছে সেটা করতে পারতেছে না, এই জিনিসটা তারা বুঝে যায়। তো সেদিন রাতে দেখে যে ওরকম যখন আওয়াজে তাদের ঘুমটা ভাঙে, ঘুম ভেঙে দেখে তাদের যে ঘরের চারপাশে ওই মোমবাতি জ্বলে আছে, যে মোমবাতিটা আজকে সকালে বাজার থেকে আনা হয়েছিল, মোমবাতি আগরবাতি যা যা এগুলো তাদের ঘরের চারপাশে জ্বলছে। আর সেই দূর থেকে দূরের ঘর থেকে আওয়াজ আসতেছে। আর তাদের বাসার সামনে যে জামরুল গাছটা ছিল, জামরুল গাছের ডালে একটা বিভৎস কুকুর, যে কুকুরকে তারা খাবার খেতে দিত, সেই বিভৎস কুকুরের লাশ ঝুলে আছে। তার পেট ফেরে কে যেন নাড়ি ভুড়ে ছিনে নিয়েছে, তার কোটর থেকে চোখ উপড়ে ফেলেছে। ঠিক আছে, তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ওরা যখন ঘুমাতে গেলে ওরা স্বপ্নে দেখে সেই কুকুরটাকে, মানে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য সেই কুকুরটাকে স্বপ্নে দেখে, আর দেখে যে সেই ফারা কুকুর, ফারা পেটওয়ালা কুকুর নিজের নাড়ি ভুড়ে মুখের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, করুণ দৃষ্টিতে চেয়ে আছে। তো এভাবে করে দিন যত যাচ্ছিল তত আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা ঘটতেছিল। কোনোদিন রাতে তারা স্বপ্নে দেখতে থাকে যে রিসেন্টলি যারা মারা গেছে ওদের গ্রামের মধ্যে তাদের লাশ, মানে তারা তাদেরকে, মানে যারা মারা গেছে তাদেরকে স্বপ্নে দেখতে পায় যে তাদের হাত কিংবা পা কিংবা কোনো একটা অঙ্গ তারা নিজে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে করুণ দৃষ্টিতে চেয়ে। আবার কুকুর, বিভিন্ন সময় বিভিন্ন কুকুর দেখতে পায়, যে বিভিন্ন বিভৎস কুকুর তারা দেখতে পায়। আর যে সমস্ত লাশকে তারা দেখতে পায়, যে এভাবে করে যে সমস্ত লাশকে স্বপ্নে তারা দেখতে পায়, পরদিন সকালে ওই লাশের কবরে গিয়ে দেখে যে তার কবরটা খোঁড়া। কিন্তু এই যে এই সমস্ত উল্টাপাল্টা যে জিনিসগুলো তাদের সাথে ঘটতেছিল এটা যখনই তারা অন্য কারোর কাছে বলতে যায় তারা বলতে পারে না। তো এই জিনিসটা তাদের সাথে অনবরত ঘটতে থাকে, প্রায় দেখা যায় দেড় মাস এই কাহিনীটা ঘটতে থাকে। এবং তাদের যে কর্মস্থলে ঘরে কাজ করার সময় বিভিন্ন সময় বিভিন্ন ওই মৃত প্রাণীর চামড়া, মাথা, খুলি ইত্যাদি তাদের সামনে এসে পড়ে থাকে, কিংবা মানুষের কঙ্কাল তাদের সামনে এসে পড়ে থাকে। তো দেড় মাস পরে হঠাৎ একদিন ওই ভাইয়াটার ফোনে একটা কল আসে আননোন নাম্বার থেকে। তো সে ফোনটা রিসিভ করে, তো বলে আমি তোমার গ্রামের অমুক ব্যক্তি, তো আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনো, গ্রামের প্রত্যেকটা মানুষকে ব্ল্যাক ম্যাজিকে আচ্ছন্ন করা হয়েছে, তোমরা প্রত্যেকে ব্ল্যাক ম্যাজিকে আচ্ছন্ন, তোমরা কেউ মানে সবাই বিপদে আছো। আমিও এই ব্ল্যাক ম্যাজিকে ছিলাম, কিন্তু আমি যখন গ্রামের সীমানা পার হয়ে গেছি আমার থেকে ব্ল্যাক ম্যাজিকের আসরটা কেটে গেছে। তো আমি একটা আলেমের সাথে দেখা করেছি, ওখান থেকে বের হয়ে আমার শ্বশুর বাড়িতে এখন আছি, আমার এক আলেমের সাথে দেখা করেছি, সে বলেছে আমাকে কিছু আমল দিয়েছে, কারণ আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবেই করবা, আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে জিনিসটা বুঝিয়ে দিয়েছি, তুমি আমি যেভাবে তোমাকে বলতেছি সেভাবেই রাতেবেলা করবা। বললেন যে আজকে রাতে রাত যখন একটা বাজে ঠিক, তখন তোমরা একটা মোমবাতি নিবে, প্রত্যেকটা পুরুষ সদস্য একটা করে মোমবাতি হাতে নিয়ে ঘর থেকে বের হবে, আর প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করতে থাকবে, যে যা পারে সেটা তেলাওয়াত করতে থাকবে, এবং মোমবাতি নিয়ে বের হয়ে সবাই ওই যে উপজাতি যে দম্পতির কথা বললাম সেই দম্পতির ঘর ঘেরাও করবে, এবং তাদেরকে যে অবস্থাতেই পাবে সে অবস্থাতেই তাদেরকে আটক করবে এবং বেঁধে রাখবে, পরদিন সকালে আমি এসে উদ্ধার করব সবকিছু। এভাবে বলে ফোনটা কেটে দেয় সে, আর সে একটা জিনিস সতর্ক করে দেয় যে কোনোভাবেই কোরআন তেলাওয়াত করা মানে ছাড়া যাবে না, মানে কোরআন তেলাওয়াত করতেই থাকতে হবে, ঠিক আছে, এই জিনিসটা তাদেরকে সতর্ক করে দেয়। তো সে যখন কলটা ফোনটা রাখে তখন সে সবকিছু বুঝে যায়, অর্থাৎ ফোনটা যখন ফোনে যখন সে কথা বলতেছিল, ভাইয়াটার কথা বলতেছে, ফোনে যখন সে কথা বলতেছিল তখন সে কিছুই বুঝতে পারতেছিল না যে কি ঘটতেছে আমার সাথে বা কি ঘটনা ঘটতেছে বা সে কি বলতেছে আমার সাথে, এগুলো কিছুই বোঝে না, কিন্তু ফোনটা যখনই রাখে সাথে সাথে তার সমস্ত কথা বুঝে আসে। তো কথা মতো রাতে বেলা সবাই বের হয়, পরিবারের সবাই কোরআন তেলাওয়াত করতে থাকে, কেউ আয়াতুল কুরসি পড়তে থাকে, কেউ চারকুল পড়তে থাকে, বিভিন্ন কেউ সূরা ফাতিহা পড়তে থাকে, ইয়াসিন পড়তে থাকে। তো পুরো 38টি পরিবারের প্রত্যেকটা সদস্য, পুরুষ সদস্য সবার হাতে সবার হাতের মোমবাতিতে পুরো গ্রাম আলোকিত হয়ে যায়, আর সবাই মিলে ওই যে উপজাতির ঘরটা ঘেরাও করে ফেলে এবং তাদের ঘর দরজা যে দরজা সেটা ভেঙে ফেলে। ভেঙে দেখে যে ছেলে যে উপজাতিটা ছিল সে আগুনকে প্রদক্ষিণ করে মানে কি কি যেন হাউমাউ করে আওয়াজ করতেছে, মুখ দিয়ে কি একটা বিঘুটে আওয়াজ করতেছে, আর যে মেয়েটা সে উপুর হয়ে একটা কুকুর থেকে কি যেন নাড়িয়ে ভুড়ি খুবলে খুবলে খাচ্ছে, এই জিনিসটা তারা দেখতে পায় এবং সেই অবস্থাতেই তাদেরকে আটক করে এবং তাদেরকে কোন রকম ওই যে মানে পানি টানি দিয়ে ওই অবস্থা থেকে বের করে আনে এবং আগুন টানি ভাই ফেলে এবং তাদেরকে বেঁধে ফেলে, বেঁধে তাদেরকে ওভাবেই রেখে দেয় এবং সবাই জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকে। পরদিন সকালে ওই যে ভাইয়াটা ফোন করেছে এলাকার প্রত্যেকটা সদস্যকে, সে একজন আলেমকে নিয়ে আসে। আলেমটা এসে তাদের দুইজনকে জিজ্ঞেস করে, অনেক কিছু জিজ্ঞেস করে যে তোমরা কেন ব্ল্যাক ম্যাজিক করতেছো বা এখানে এসে কেন ব্ল্যাক ম্যাজিক করলা তোমরা। তো তারা কোনো উত্তরই দেয় না, একটা টু শব্দ মানে জবাব দেয় না আর কি। তো হুজুরটা কি করে একটা ছুরি নেয় হাতে, একটা ছুরি নিয়ে কিছু একটা পরে ছুরিটা ফু দিয়ে দুইজনেরই পিঠের যে মেরুদণ্ডের সামান্য একটু বাম দিকে একটু উঁচুতে মানে কাঁধের কিছুটা নিচ দিকে সামান্য একটু আলতো করে ছুরিটা বসিয়ে দেয়, মানে দুইজনের পিঠের এই জায়গাটায় কি একটা পরে ছুরিটা বসিয়ে দেয়, আর তারা হাউমাউ করে চিৎকার করে আওয়াজ করে কান্নাকাটি শুরু করে দেয়। হুজুরটা বলেন যে আমি আমল করে এমন একটা আমল করে দিয়েছি ওদের উপর যে ওরা আর জীবনেও কোনোদিন ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। তো এরপরে ওদেরকে এখান থেকে বিতাড়িত করা হয় আর কি। তো বিতাড়িত করার পরে ওই ঘর থেকে প্রায় 17টা কুকুরের মরদেহ এবং প্রায় 9 জন মানুষের কঙ্কাল উদ্ধার করতে পারে, মানে যেই মানুষগুলোকে দাফন করা হয়েছিল সেগুলোকে তারা উঠিয়ে এনে এরকম ব্ল্যাক ম্যাজিক করতো আর কি। তো এভাবে করে তাদের থেকে আসলে ব্ল্যাক ম্যাজিকটা ছড়ে যায় আর কি। তো এটা ছিল দ্বিতীয় ঘটনা। আর যে তৃতীয় ঘটনাটা আমি বলতে যাচ্ছি এটা আমার এক ক্লাসমেটের সাথে ঘটে যাওয়া ঘটনা। ওর নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান, আমি যেখানে পড়ি সেখানে ক্লাসমেট আর কি। সে আমাকে ঘটনাটা বলে, ও বলে যে ও আগে যেখানে পড়তো একটা মাদ্রাসায়, সেখানে 5 তলা একটা ভবন বিশিষ্ট একটা ভবনে সে থাকতো। মাদ্রাসাটা ছিল মানে 5-6টা বিল্ডিং বিশিষ্ট, 5-6টা বিল্ডিং মুখোমুখি দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা, একটা মাঠের মতো জায়গা ফাঁকা আছে। তো ও একদিন রাতে ওর স্বপ্নদোষ হয়, তো সে সকাল ঘুম ভেঙে যায়, সে কি করে গোসল করতে যাবে, তার যেহেতু গোসল ফরজ হয়েছে সে গোসল করার জন্য ওয়াশরুমে যায়, গোসলখানায় গিয়ে সে কাপড় ওয়াশ করতে থাকে। আর আমি বলে রাখি যে এই ওয়াশরুমটা যে গোসলখানাটা সেটার পাশে একটা জানালা ছিল, ওই গোসলখানা একটা জানালা ছিল যেই জানালাটা ওই মাঠের দিকে মুখ করা ছিল আর কি। তো সে কাপড় ধোয়ার সময় হঠাৎ করে কিছু একটা জিনিস আওয়াজ সে অনুভব করে আর কি। তো সে জানালার দিকে ফিরে তাকায়, দেখে যে ছাদের উপর থেকে পাঁচতলা মানে বিশিষ্ট ভবন, সে পঞ্চম তলায় ছিল, উঁচু থেকে মানে মাথা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে কোন লম্বা চুল বিশিষ্ট কিছু একটা জিনিস রক্ত চক্ষু দিয়ে তার দিকে তাকিয়ে আছে, মানে তার চুলগুলো ঝুলছে, সম্পূর্ণ ঝুলছে, আর সে তার দিকে এক দৃষ্টে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে। তো সে প্রচুর পরিমাণে ঘাবে যায়। তো সে কোন রকম কাপড়গুলো ওভাবে রেখেই তার বিছানায় ফিরে আসে। বিছানায় এসে সে চোখ বন্ধ করে ফেলে, কম্বল মুড়ি দেয়। তো সে যেহেতু নাপাক হয়ে আছে ওরকম ভাবে সে কোনো না আয়ত পড়তে পারতে ছিল না, সে কোন রকম মানে একটু যখন শ্বাস নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যখন সে কিছুটা স্বস্তি পায় তখন সে তার বামের দিকে তাকায় একটু, যে কি মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো বামের দিকে তাকায় দেখে ওই যে যে জিনিসটাকে সে দেখতে পেয়েছিল, ওই যে উল্টা হয়ে যে জিনিসটা তাকে দেখছিল গোসলখানা থেকে, সেই জিনিসটা তার পাশে বসে আছে, তার পাশে মানে শুয়ে আছে, একবারে শুয়ে মানে চোখে চোখ রেখে শুয়ে আছে। সে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়, সে লাফ দিয়ে উঠে আশপাশে মানুষকে খুঁজে, যেহেতু সে হোস্টেলে আছে আশপাশে যে ফ্রেন্ড যারা আছে ওদেরকে খুঁজে বেড়ায়, যে ওদেরকে ডেকে সে এখান থেকে মুক্তি পেতে চাচ্ছে, কিন্তু আশপাশে একটা মানুষ নাই। একটু আগে যখন সে ঘুম থেকে উঠে যাচ্ছিল তখন দেখেছে যে ওর ক্লাসমেট বা ওর রুমমেট যারা ছিল সবাই ঘুমিয়ে আছে, কিন্তু এখানে যখন মানে সে ফিরে আসে তখন দেখে যে এখানে কেউ নাই, সে সম্পূর্ণ একা, আর ওই অবয়বটা মানে তার দিকে এগিয়ে আসতেছে। সে কোন রকম নিজেকে ঝাটকে মানে ঝটকায়, মানে সে মানে কেমন জানি তালমাতাল হয়ে দৌড়াতে থাকে আর কান্না করতে থাকে। তো একটা পর্যায়ে সে মানে বেহুশ হয়ে যায়। তো যখন তার জ্ঞান ফিরে সে নিজের বিছানায় আবিষ্কার করতে পারে নিজেকে। তো তাকে বলা হয় যে তার উপর একটা মানে জিন আসর করেছে, বলে যে ছোটবেলা থেকে মানে যে কবিরাজকে দেখানো হয়েছিল, যে হুজুরকে দেখানো হয়েছিল, উনি বলেন যে ছোটবেলা থেকেই কোনো একটা জিনিস তার কাছে আসতে চাচ্ছিল, কিন্তু তার মধ্যে এমন একটা কিছু ছিল যেটার দ্বারা মানে ওই জিনিসটা মানে ওই অবয়বটা তার কাছে আসতে পারতেছিল না, বা তার সাথে সাক্ষাৎও করতে পারতেছিল না, তার কোনো ক্ষতিও করতে পারতেছিল না। কিন্তু গতকাল রাতে যখন সে নাপাক হয়ে যায় তখন এই জিনিসটা তার কাছে আসার সুযোগ পায় এবং তার ক্ষতি করার চেষ্টা করে। তো এরপরে সে মানে ওখান থেকে সে মুক্ত হয়ে যায়, মানে মুক্ত হয়ে যায় বলতে সে চিকিৎসা টিকিৎসা নেয়, স্বাভাবিক হয়। কিন্তু কিছুদিন পরপরে ওই জিনিসটা এখনো তার উপর আক্রমণ করে বসে, দেখা যায় যে ওই জিনিসটা রাতেবেলা সে কখনো কখনো স্বপ্নে দেখে। আর আমি কয়েকদিন আগে তাকে দেখেছিলাম, সে রাতেবেলা থরথর করে কাঁপতেছিল, আমি তাকে ধরেছি, রাত একটা বাজে তখন, থরথর করে কাঁপতেছে সে, আমি তাকে নাড়া দিলাম, আমি যে পরীক্ষার প্রস্তুতি ছিল ওই সময় এই কারণে, তো রাতে একটা বাজে আমি দেখি সে থরথর করে কাঁপতেছে শুয়ে, আমি তাকে নাড়া দিলাম, সে উঠে বলল যে তুমি আমারে বাঁচাইছো। আমি বললাম কি হয়েছে, ও বলল একটু আগেই আমার সামনে ওই জিনিসটা এসেছিল এবং আমার উপর প্রচুর পরিমাণ আক্রমণ করার চেষ্টা করতেছিল, তুমি আসছো মানে তুমি যে আমাকে গায়ে হাতটা দিছো, এরপরে সে আমার থেকে দূরে সরে গেছে আর কি। এখনো ওই জিনিসটা ওর সাথে আছে, যখনই আসে মানে ও প্রচুর পরিমাণে কাঁপতে থাকে এবং মানে মনে হয় যে ওকে মেরে ফেলবে, কিন্তু মারে না, ওকে মারে না, কিন্তু ওই জিনিসটা খুব ডিস্টার্ব করে আর কি। এটা ছিল আমার তৃতীয় ঘটনা। ভাইয়া
অনেক অনেক ধন্যবাদ জেম, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছে আসব। তার আগে যারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা, এবং এই প্রাণ পটাটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, কেউ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে ভাবেন চিপস, আবার এটা বাইট দেওয়ার পরে মনে করেন বিস্কিট, আসলে চিপস না বিস্কিট, আপনার কি মনে হয় আমাকে জানাতে পারেন। যেমনটা আমি দেখলাম লিমা লিখেছে, উদয় ভাই আমার কাছে মনে হয় প্রাণ পটাটা চিপস, ট্রু, আচ্ছা তাই। আবার সাব্বির বলছে না এটা একটা বিস্কিট, কারণ আমি এটা বেশ কয়েকবার ট্রাই করে দেখেছি, ওকে রাইস, মানে ব্যাপারটা হচ্ছে খুব মজার না, একটা জিনিস একই জিনিস খেলে একবার মনে হচ্ছে চিপস একবার মনে হচ্ছে বিস্কিট, এবং যারা ট্রাই করেন আমি বলবো কালকেই কিন্তু প্রাণ পটাটাটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু জানাবেন। আমরা একটু কমেন্ট সেকশনে যদি দেখি, এখানে আমাদের সাথে শোয়েব যুক্ত হয়েছেন, উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাভলি টেক্সট করেছেন আমাদের সাথে, তিনি ভূত স্টুডিওর একজন নিয়মিত বন্ধু এবং তার কাছে এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। জাফর টেক্সট করে জানিয়েছেন তার কাছে ভূত স্টুডিও অনুষ্ঠানটা ভালো লাগে এবং তিনি আজকে আমাদের সাথে কানেক্টেড আছেন। আমাদের সাথে এদিকে মারুফ ভাই যুক্ত হয়েছেন, তিনি ভূত স্টুডিওর একজন নিয়মিত লিসনার, তার কাছে বেশ কিছু ভৌতিক গল্প আছে, তিনি রেডিওতে এসে বলতে চান। তাহলে কি করবেন? সিম্পলি সবাইকে বারবার বলছিলাম যে আপনি যদি রেডিওতে এসে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলতে চান নেক্সট উইকে, তাহলে অবশ্যই আপনার যে মোবাইল ফোন আছে তাতে একটা মেসেজ অপশন দেওয়া আছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন, শুরুতে RBS স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, তারপর এসএমএস টি পাঠিয়ে দিন আমাকে 26969 নাম্বারে। আমি আবারও বলছি, শুরুতে RBS স্পেস নিজের নাম লিখুন, স্পেস নিজের লোকেশন টাইপ করুন, স্পেস দিয়ে নিজের প্রফেশনটা টাইপ করুন, তারপর এসএমএস টি পাঠিয়ে দিন আমাদের ঠিকানা 26969 এই নাম্বারটিতে। ছটপট করতে হবে কিন্তু, ঠিক আছে? অনেকেই আছেন যে রেজিস্ট্রেশন ঠিকই করে ফেলেন বাট পরবর্তীতে ভুলে যান যে আসলে আমি রেজিস্ট্রেশন করেছিলাম কিনা, আবার কেউ কেউ কনফিউশনেও থাকেন। তা আমি এই জন্য আবার অনুরোধ করব যে মানে যারা সত্যিকার অর্থে রেডিওতে এসে ঘটনা বলতে যান তারাই রেজিস্ট্রেশন করেন, যাতে করে আমরা যখন ফোন করব আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের স্টোরিগুলো শোনার জন্য, এবং যদি আপনাদের স্টোরি প্রচারযোগ্য হয় তাহলেই তো আপনাকে কনফার্ম করা হবে রেডিওতে আসার জন্য, তাই না? তো সেই জন্য আপনাকে নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করতে হবে। অ্যান্ড গল্পগুলো এমন হতে পারে যে এটা আপনার সাথে ঘটে যাওয়া, আবার হতে পারে যে না এটা আপনার বাবা মার কাছ থেকে আপনি শুনেছেন, এরকম ঘটনাগুলো আপনি বলতে যাচ্ছেন রেডিওতে এসে, তাহলে অবশ্যই আপনাকে এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। আরো বলছি, শুরুতে RBS স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মনের কথাগুলো লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আমরা যদি একটু ফামিনকে জয়েন করতে বলছিলাম যে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে সরফরাজ জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন মৃণাল, কি খবর? খবর খুব ভালো। আমাদের সাথে জয়েন করেছে তায়েব ভাই, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে জন্ধু, যেমনটা হচ্ছে সুমন, কেমন আছো? খুব ভালো আছি। আমাদের সাথে সাইফ যুক্ত হয়েছেন, আমাদের সাথে জয়েন করেছেন মাহফুজ ভাই, আমাদের সাথে জয়েন করেছেন তারেক, তিনি জয়েন করেছেন আমাদের সাথে, এদিকে রিয়া জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন এদিকে বন্ধু নাম হচ্ছে রবিন, আমাদের সাথে জয়েন করেছেন, এদিকে নুসাইবা আমাদের সাথে জয়েন করেছেন, ফারদিন আমাদের সাথে জয়েন করেছেন, এদিকে ইলোরা আমাদের সাথে জয়েন করেছেন, এদিকে বন্ধুটির নাম হচ্ছে কায়েস, আমাদের সাথে আরো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। আমরা একটু ফেসবুক থেকে দেখতে পাই www.facebook.com/jagofm-এর পেজে প্রচুর প্রচুর নতুন বন্ধু আজকে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। একই সাথে www.facebook.com/rjudoyer পেজে এখানেও নতুন পুরনো অনেক বন্ধু রয়েছেন যারা কানেক্টেড আছেন আমাদের সাথে। আপনি যদি আগামী পর্বে এখানে আসেন, বসেন এবং বলেন আই হোপ আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স হবে, আর আমারও ভীষণ রকম ভালো লাগবে যে আমি একটা নতুন বন্ধুর সাথে পরিচিত হতে পারবো, তার কাছে থাকা স্টোরিগুলো শুনতে পারবো। সো আজকে কিন্তু বেশ ভালো কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আমরা শুনছি। আমরা এখন আমাদের আজকে যে গেস্ট আছে আজিমের কাছে শুনলাম যে আরো বেশ কিছু ঘটনা আছে এবং তার কাছে প্রায় তিনটা ঘটনা আরো আছে। আমি পরপর সে তিনটা ঘটনাই শুনে ফেলবো, মাঝখানে কোনো ব্রেক নিব না, তিনটা ঘটনাই আজিমের কাছ থেকে এক এক করে শুনে ফেলতে চাই। শুনি আমরা, বলুন।
আসেম, আসলে আমি আসেম।
ওকে আসেম, আমরা পরপর তিনটা ঘটনাই শুনবো, ঠিক আছে? ওকে, আমরা শুনে ফেলি আসেমের ঘটনাগুলো।
চতুর্থ যে ঘটনাটা বলতে চাচ্ছি, আমার ছোট ভাই, প্রতিবেশী ছোট ভাই সানভীরের ঘটনা। তো তার ছোটবেলায় ঘটে যাওয়া একটা ঘটনা। সে যখন ছোট ছিল, তার মানে পরিচর্যার কাজে এবং তার মায়ের হেল্পের জন্য তার মা একজন হেল্প হ্যান্ড রাখেন আর কি সাথে করে। মেয়েটা আসে গ্রাম থেকে, একটা মেয়েকে নিয়ে আসেন, আখি নামে একটা মেয়ে। তো সেই মেয়েটা ভালোই ছিল, মানে সে কাজকর্ম সবকিছু ঠিকঠাক করতো, মানে কোনো কাজের মধ্যে কোনো ধরনের ফাঁকিবাজি কিংবা অন্য মানে সবসময় দেখি মানে ঠিকঠাকভাবে কাজ করে যেত আর কি সে। তো কিন্তু একটা সমস্যা ছিল ওর মধ্যে, যে ওকে কিছু না বললেও সে প্রতিদিন বিকেলে মিষ্টান্ন জাতীয় কোনো খাবার মানে সে তৈরি করত। অর্থাৎ তাকে যদি ঝাল খাবার তৈরি করার কথাও বলা হতো, সে ঝাল খাবারটা তো তৈরি করতে করত, এবং সে মিষ্টান্ন জাতীয় যে খাবারটা সেটাও সে তৈরি করে ফেলত। মানে তাকে নিষেধ করার পরেও সে এই মানে এই খাবারটা বারবার তৈরি করত। তো তাকে মানে যখন বারবার নিষেধ করেও কোনো লাভ হয় না, এরপরে আর কিছু বলা হয়নি তাকে। তো একদিন রাতে সানভীর ঘুমিয়ে আছে, সবাই পরিবারের সবাই ঘুমিয়ে আছে, সানভীর এবং তার বাবা মা। তখন সানভীর বয়স বেশি ছিল না, কত হবে আর 8-9 মাসের বাচ্চা একটা আর কি। তো তার মার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে খেয়াল করে যে আখি যে মেয়েটা, সে ওদের রুমের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে, মানে কোনো একটা কারণবশত কি জানি, মানে তো তাকে গিয়ে ধরে, কি রে তুই এখানে কেন? তুই তো মানে তোর রুমে থাকার কথা, এত রাতে আমার রুমের বারান্দায় তুই কি করতেছিস? তো তাকে ওভাবে করে মানে ফিরিয়ে দেওয়া হয়, মানে তার রুমে ফিরিয়ে দেওয়া হয়। তো এভাবে করে কয়েকদিন যাওয়ার পর সে মা একদিন রাতেবেলা ঘুম ভেঙে দেখতে পারে যে ওই আখি সানভীরের পা ধরে টানতেছে, সানভীরের পা ধরে টানতেছে। তো আন্টি বারবার চেষ্টা করে এই সানভীরকে ছুটিয়ে নেওয়ার জন্য এবং মানে ধমক দিতে থাকে যে তুই কি করতেছস, আমার আমার বাচ্চাকে মেরে ফেলবি নাকি তুই? তো ওই মেয়েটা কোনো কথা বলতে থাকে না, কিন্তু মানে শুধু টানতে থাকে, মানে ছেলেটাকে এমন ভাবে টানতেছে যেন ওই বাচ্চাটা হাত পা ছিঁড়ে যাবে, এমন ভাবে সে টানতে থাকে। তো ওর মা কি করে, ওর বাবাকে কোন রকম ধাক্কা দিয়ে ডাক দিয়ে বলে যে ওকে কিছু একটা বলো। তো যখন ওর বাবা ঘুম থেকে উঠে সাথে সাথেই মেয়েটা দৌড় দিয়ে চলে যায়। তো এরকম ভাবে এরপরের দিন ওই আখিকে জিজ্ঞেস করে যে তোর কি হয়, প্রতি রাতে কি হয় তোর, যে জানালায় দাঁড়ায় থাকোস, কি ভিড় ভিড় করতে থাকোস, এবং গতকাল রাতে আমার ছেলেটাকে কেন মেরে ফেলতে চাইতেছিলি তুই, আমার ছেলেটাকে কই নিয়ে যাবি তুই? তো আখি বলে যে খালাম্মা কি বলতেছেন, আমি তো এমন কিছুই করি নাই, আমি ওই বাবুকে কেন মানে টানতে যাব, আমি তো আমার রুমেই ছিলাম। তো কি করে আন্টি ওই আখির পরিবারের সাথে কথা বলে, পরিবারের সাথে কথা বলে ওকে বিদায় করে দেয় আর কি, মানে জানতে পারে যে ছোটবেলা থেকে আখির সাথে কোনো সমস্যা ছিল। কিন্তু এরপরও ওই সানভীরের সাথে কোনো একটা কিছু হতে থাকে ওই ছোটবেলা ওই আখিকে বিদায় দেওয়ার পরও, যে মানে সানভীর হঠাৎ করে বিছানা থেকে ভেসে ওঠে কিংবা খুব রাতের বেলা প্রচুর পরিমাণে চিৎকার কান্নাকাটি শুরু করে দেয়। তো এদিকে আমার যে বাসাটা ছিল, ওর বাসার আর আমার বাসা পাশাপাশি ছিল, তো ওর বাসার যে ফ্ল্যাটের মধ্যে এই কাহিনীটা ঘটতো, মানে যে রুমটার মধ্যে কাহিনীটা ঘটতো, পাশের ফ্ল্যাটে আমাদের বাসার ঠিক ওই পাশাপাশি রুমটার মধ্যেই মানে কিছু একটা ঘটনা ঘটতো আর কি, যে আমার আমার বোন যদি সেখানে থাকতো কিছু একটা দেখতে পেত, যে কোনো একটা অবয়ব এসে মানে তাকে ডিস্টার্ব করছে, কিংবা আম্মু যদি থাকতো দেখতো যে মানে কোনো বুয়া এসে তাকে খুব বিরক্ত করতেছে, কিছু একটা বলে তাকে মানে বিরক্ত করার চেষ্টা করতেছে, মানে ঘুমের মধ্যে রাতেবেলা, যে রাতেবেলা ওই বুয়া আসার কথা না, সে এসে মানে খাট নাড়াচ্ছে কিংবা কি কি যেন হাবিজাবি বলতেছে, কি ভাষায় বলতেছে কিছুই বোঝা যাচ্ছে না। আবার আমি একবার রাতেবেলা ওই রুমে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি একা ছিলাম রুমে, ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আমার বাবা ওই একটা বালির সামনে নিয়ে কেমন জানি ঝুলছে, ওই যে হেফজখানার ছেলেরা কোরআন শরীফ সামনে নিয়ে যেভাবে ঝুলতে থাকে ঠিক সেভাবেই করে ঝুলতেছিল আমার বাবা। তো আমি বললাম যে এখানে কেন, তুমি তো রাতে আম্মুর ঘরে ছিলা, তো তুমি এখানে এমন করতেছো কেন? তো সে কোনো কথাই বলে না, মানে টকবক চোখে আর কি আমার দিকে তাকিয়ে থাকে। তো আমি কি করি, ওই জিনিসটাকে ওরকম পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে যাই, রুম থেকে বেরিয়ে বাবা মার রুম পারটা বাবা মার রুম যখন পার করতেছিলাম ঠিক তখনই দেখি আমার আব্বু চোখ কসলাতে কসলাতে রুম থেকে বের হচ্ছে। আমি আব্বুরে বললাম যে তুমি না ওই রুমে ছিলা? আব্বু এরকম ভাবে খেয়াল করে না, বলে কি বলতেছো এগুলা, মানে একটা রুমের থেকে আরেক রুমে এত দ্রুত চলে আসা এটা মানে খুব অসম্ভবে একটা বিষয় ছিল। তো পরবর্তী সময়ে মানে আমার আম্মু একটা মানে একজনকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে না হচ্ছে, তো একজন মহিলা একটা হুজুর আসিল আমাদের বাসায়, এসে বলে যে এই সাইডটাতে এই বাড়ির এই সাইডটার মধ্যে কোন একটা ঝামেলা আছে, যে মানে যেখানে মানে আমাদের ফ্যামিলিতেও ঝামেলা করতেছে, পাশের যে ফ্ল্যাটের ওই রুমের মধ্যে যারা থাকে ওখানেও ঝামেলা করতে থাকে, ওই রুমে এখনো অনেকেই অনেক কিছু দেখতে পায় আর কি, যেমন ছায়ার মতো কিছু একটা ভেসে আসে কিংবা কোনো একটা মহিলা এসে কি একটা বকবক করতে থাকে আর কি, এরকম মাঝে মাঝে অনেক কিছু দেখা যায়। এটা ছিল ভাই আমার চতুর্থ ঘটনা। পঞ্চম যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা আমার আরেক ছোট ভাইয়ের, আর মানে মাদ্রাসার এক ছোট ভাইয়ের ঘটনা। তো আমি যে মাদ্রাসায় পড়তাম আগে সেই মাদ্রাসার এক ছোট মানে জুনিয়র একটা ভাই ছিল, সে আমাকে বলল যে সে এক মাদ্রাসায় পড়তো, মানে সে আরেক মাদ্রাসায় পড়তো আর কি, ওখানে হেফজখানায় যখন ছিল সে, মানে এখন তো সে কিতাবখানায় পড়ে, যখন সে হেফজখানায় ছিল তখনকার ঘটনা। একদিন ওর বাবা আসে ওর কাছে, ওর বাসা মানে ওর মাদ্রাসা থেকে ওকে ছুটি মানে ছুটি নিয়ে নেওয়ার জন্য আর কি, ছুটি নিয়ে ওকে বাসায় নিয়ে যাবে। ওর ফুফাদো বোন নাকি কার একটা বিয়ে ছিল, তো এই কারণে ওর বাবা আসে, কিন্তু ওর হুজুর ওকে ছুটি দেয় না, বলে যে সামনে পরীক্ষা, এখন পরীক্ষার প্রস্তুতির সময় চলতেছে, এখন কেন সে মানে বাড়ি যাবে, এখন সে থাকুক, সামনে কয়েকটা দিন পর ছুটি যখন আসবে তখন সে ফুফাদো ফুফার বাড়িতে যে ঘুরে আসবে তখন সে এক্সট্রা দাওয়াত খেয়ে নিবে, সমস্যা নেই। মানে এভাবে করে তাকে মানে তার ছুটিটা ক্যান্সেল করে আর কি। তো ওই ভাই যে রাকিবের কথা বললাম, ওর প্রচুর পরিমাণে মন খারাপ থাকে বিষয়টা নিয়ে যে ওকে ছুটিটা দেওয়া হয়নি। আর একটা কথা বলে রাখি যে ওই হেফসখানার শুধু ছুটি হয়নি, বাকি পুরো মাদ্রাসার ছুটি চলতেছিল, পুরো মাদ্রাসার পরীক্ষা হয়ে গেছে, সবার ছুটি চলতেছে, আর শুধুমাত্র হেফসখানার দুই দিন পরে পরীক্ষা, এই কারণে সবাইকে ওই হেফসখানার ছাত্ররা ওখানে আছে, শুধুমাত্র পুরো মাদ্রাসার মধ্যে হেফসখানার ছাত্ররা এবং হেফসখানার যে হুজুর উনি ছাড়া পুরো মাদ্রাসা পুরো ফাঁকা, ঠিক আছে। তো সেদিন রাতে ও মন খারাপ করে কান্না করতেছিল, চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে। তো ওর সিটটা ছিল হচ্ছে গেটের সামনে, মানে হেফসখানার গেটের সামনে। তো রাতের বেলা যখন সে কান্না করতেছে, কে যেন ওই দরজা নক নক করতেছিল, দরজা সামনে গিয়ে যে দরজার যে ফুটো সেখান দিয়ে তাকিয়ে দেখে লম্বা একটা প্রায় 7-8 feet উঁচু এরকম একটা লম্বা মানুষ, পরনে সাদা পোশাক, পুরোটা একটা জুব্বা, এমন একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো সে দরজা না খুলেই জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি কাকে চান। তো ওই লোকটা এমন একটা ব্যক্তির নাম বললো যে পুরো মাদ্রাসার মধ্যে নেই, মানে ওই নামে কোনো ছাত্র পুরো মাদ্রাসার মধ্যে নেই। তো রাকিব বলতেছে যে এই নামের তো কোনো ছাত্র আমাদের হেফখানায় তো নাই, পুরো মাদ্রাসাতেই নাই, আর যদি অন্য জামাতে থেকেও থাকে তাহলে পুরো মাদ্রাসা এখন বন্ধ, আপনি এখন যেতে পারেন। তো এটা বলে সে শুয়ে পড়ে মন খারাপ যেহেতু। তো তো তখন সে নিচে মেইন গেটের কেচি গেট থেকে সে একটা ওই তালা নাড়ার শব্দ পায়, সে এক দৌড়ে নিচে চলে যায়, নিচে কেচি গেটে চলে যায়, গিয়ে দেখে কেচি গেটের বাইরে যেখানে তালা ঝুলতেছে তার বাইরে গিয়ে ওই ওই 8-10 feet উঁচু যে লোকটার কথা বললাম সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। তো রাকিব বলতেছে আপনাকে না মাত্র বললাম যে এই নামে কোনো ছাত্র এই মাদ্রাসায় পড়ে না, আপনি কেন আবার আসছেন, আপনি চলে যান। পরে বলে যে ভাই এখানে এই নামে একটা ছাত্র আছে, আমার ছেলে পড়ে, তুমি ওকে কষ্ট করে ডেকে দাও। পরে বলে এই নামে কোনো ছাত্র নাই, আপনি চলে যান। এটা বলেই সে হুড়মুর করে দুই তালা সিঁড়ি বেয়ে আবার উপরে চলে আসে। তো তখন সে ওরকম ভাবে কিছু ভাবে না যে তার সাথে কি ঘটতেছে, মানে তার মাথার মধ্যে হচ্ছে একটাই চিন্তা যে ও বিয়ে বাড়িতে যেতে পারে না, মন খারাপ, এই চিন্তার কারণে তার সামনে যে কি কি কাহিনী ঘটছে সে এটা বুঝতে পারে না। কিছুক্ষণ পর যখন ওর মাথাটা কিছুটা ঠান্ডা হয় তখন সে খেয়াল করে, কিরে 8-10 feet উঁচু একটা লম্বা মানুষ আমার সামনে দাঁড়ায় গেল, আমি কিছুই ভাবলাম না, আবার লোকটা কেচি গেট যেখানে তালা মারা ছিল সেই তালা মারা কেচি গেট ভেদ করে কিভাবে রুমে মানে মাদ্রাসার ভিতরে ঢুকে দুই তালা উপরে উঠে মানে হেফসখানার দরজাটা করানো হলো, আর যদি ভিতরে ঢুকেই থাকে বা আগে যদি ঢুকেই থাকে তালা মারার আগে, সে যেহেতু দেখেছে হেফসখানার বাইরে এসে দাঁড়িয়েছিল, আবার সে এই তালা মারা বদ্ধ কেচি গেট থেকে বের হলোই বা কিভাবে, এই জিনিসটা এখনো সে ভাবে, মানে এর উত্তর এখনো সে এই রহস্যের উত্তর এখনো সে খুঁজে পায়নি আর কি। এটা ছিল ভাই আমার পঞ্চম ঘটনা। ষষ্ঠ যে ঘটনাটা আমি বলতে চাবো এবং বলবো এবং সর্বশেষ যে ঘটনাটা এটা হচ্ছে আমার এক আরেক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা, জুবায়ের নামে একটা ফ্রেন্ড নরসিংদী বাড়ি। ও যখন হেসখানায় ছিল ওর এক ছোট ভাই ওই মাদ্রাসায় ভর্তি হয়, মানে ও যে মাদ্রাসায় পড়ে ও প্রায় 20-25 পারা পড়ে ফেলেছে, তো এক নতুন ছাত্র হিসেবে ওর এক ফুফাতো ভাইকে ভর্তি করে সেই মাদ্রাসাতেই, মানে একেবারে নতুন হেফসখানা ছাত্র। তো মানে রাতের বেলা সবাই যখন ঘুমায় থাকে ওই ফুফাতো ভাইটা ওর কাছে আসে, এসে বলে ভাইয়া আমার তো একটু ওয়াশরুমে যাওয়া দরকার, তুমি আমাকে নিয়ে যাও, আমি তো ভয় পাচ্ছি। তো ও বলতেছে যে আমাকে ডিস্টার্ব করিস না, আশপাশে ওই যে বড় ভাই আছে ওদেরকে ডেকে নিয়ে যা। তো বলে যে না ভাইয়া আমি আর কাউকে চিনি না, আমি তোমাকে চিনি একমাত্র, তুমি আমাকে ওয়াশরুমে নিয়ে যাও, আমার ভয় করতেছে, আমি একা একা যেতে পারবো না। তো পরে ও বেচারা অনেকক্ষণ ধরে এভাবে করে বসে থাকে, আধা ঘন্টা প্রায় বলতেছে যে আমি শুয়েছিলাম, ঘুম আসতেছিল না, মানে আমার ফ্রেন্ডের কথা বলতেছে, ও বলতেছে আমার আধা ঘন্টা যাবত ঘুম আসতেছিল না ওর ঘ্যান ঘ্যান নিতে, মানে ওর ফুলহাত ভাইয়ের ঘ্যান ঘ্যান নিতে। তো ও বিরক্ত হয়ে কি করে, ওর মাথার উপরে কম্বল ছিল, কম্বলটা নামায়, নামায় বলে যে ধুর তুই ডিস্টার্ব করতেছিস খালি, এটা বলবে বলতে যেই কম্বলটা সরায় তাকিয়ে দেখে তার হাঁটুর উপর একটা অবয়ব বসে আছে, তার ঘাড় দুইটা খুব উঁচু উঁচু, ঠিক আছে, তার ঘাড় দুইটা উঁচু উঁচু, চোখের জায়গাটা পুরো ফাঁকা, মুখ দিয়ে কেমন জানি রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে রক্ত ফেনা বের হচ্ছে আর কি, এমন ভাবে সে কেমন একটা বিদঘুটে আওয়াজ করতেছে আর বলতেছে ভাইয়া আমাকে নিয়ে যাও না, মানে কণ্ঠটা পুরা পুরি ফুফাতো ভাইয়ের, কিন্তু মানে এই জিনিসটা এই অবয়বটা সে দেখতে পায়, সে মানে হর্মকিয়ে উঠে, উঠেই সে মানে চিৎকার করতে থাকে এবং আয়াতুল কুরসি পড়ে মানে সবাইকে ঘুম, সবার ঘুম ভাঙিয়ে দেয়, সবার ঘুম ভেঙে যায়, লাইট টাইট জ্বালানো হয়, লাইট জ্বালানোর পর দেখে কি যে ওর যে ফুফাতো ভাই, ওর ফুফাতো ভাইয়ের জায়গায় ওই ভাইয়াটা নাই, মানে ওর ফুফাতো ভাইটা নাই। তো সে কি করে দৌড় দিয়ে নিচে যায়, নিচে গিয়ে দেখে যে মাদ্রাসার একটা জানালা, ওই জানালার সাথে ওর ভাই ফুফাতো ভাইয়ের পা লটকে আছে, কিছু একটা জিনিস ওই জানালা দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা, মানে পুরো পাটা ছিলে গেছে, মানে জানালা দিয়ে জোর জবরদস্তি করে ওর পাটা বের করার চেষ্টা করতেছে আর কি, মানে টান দিয়ে মানে ছিঁড়ে ফেলতেছে, মানে এখান থেকে রক্ত বের হচ্ছে। পরে সে কোনো রকম ওর ভাইকে উদ্ধার করে, এরপরে ওর ভাইকে আবার ওর বাসায় রেখে আসে, বলে যে ওর সাথে কোনো একটা সমস্যা আছে। ওর মাও পরবর্তী সময় জানায় যে ছোটবেলা থেকেই, অনেক আগে থেকেই ছেলের সাথে কোনো একটা জিনিস সমস্যা করতেছে, ওকে মাদ্রাসায় পড়তে দিতে চায় না, মানে ও যে কোনো ওকে কোনো মাদ্রাসায় দিতে গেলেই মানে ওই জিনিসটা এসে ওকে ডিস্টার্ব করে এবং বিভিন্নভাবে নানাভাবে অনেকে জ্বালাতন করতে থাকে এবং ওকে বিভিন্নভাবে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করে, যার ফলে আমরা ওকে মাদ্রাসায় পড়াতেই পারি না শেষ পর্যন্ত। এটাই ছিল ভাইয়া শেষ ঘটনা আমার।
অনেক অনেক ধন্যবাদ আসেম মুহাম্মদ আপনাকে এখানে আসার জন্য এবং স্টোরিগুলো শেয়ার করার জন্য। নিশ্চয়ই আবারও দেখা হবে, আবারও কথা হবে, তখন অন্য ঘটনাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। কথা হয়ে গেল আমাদের বন্ধু আসেম মুহাম্মদের সাথে এবং এইবার আমরা আমাদের দ্বিতীয় গেস্টের সাথে যুক্ত হব। তার আগে আমাকে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসছি জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও ব্রটিউ বাই প্রাণ পটাটা নিয়ে।
হ্যালো গাইস, দিস ইজ আফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn patata.
Guys, thamo. Eta chips naki biscuit? Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn patata.
Guys, thamo. Eta chips naki biscuit? Ke bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আরজি উদয় আছি আপনার সাথে এবং যারা এই মুহূর্তে টিউন করে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার জাগো এফএম এর নিয়মিত আয়োজন ভূত স্টুডিওতে। এবং আজকে অনেক অনেক বন্ধু ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে। শরীফ ভাই লিখেছেন, উদয় ভাই ভালো লাগে ভূত স্টুডিও শুনতে রাত জেগে, আমার ভালো লাগলো যে আপনাদের ভালো লাগে জেনে। আমাদের সাথে তাহের ভাই যুক্ত হয়েছেন, উদয় ভাই গেল সপ্তাহে আপনাকে অনেক মিস করেছি, আমিও আপনাদেরকে প্রচুর মিস করি যখন কোনো কারণে আসতে পারি না অনুষ্ঠানে, বাট আজকে কিন্তু আমি আপনাদের সাথেই আছি। আমাদের সাথে লাবণী যুক্ত হয়েছেন, তিনি ভূত স্টুডিওর একজন নিয়মিত বন্ধু এবং তার কাছে এই শোটা ভালো লাগে সেটাও তিনি জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ লাবণী। আমাদের সাথে চয়ন করেছেন এদিকে নোবেল, তিনি বলছেন আমি এবং আমার বাবা দুজনেই বেশ কিছু ভৌতিক ঘটনা জানি, কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনাও জানা আছে, আমরা আসতে চাই রেডিওতে। আসতে হলে আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, তারপর এস এম এস টি পাঠিয়ে দিন আমাদেরকে 26969 এই নম্বরটিতে। আমরা যোগাযোগ করে নিব আপনার সাথে এবং আপনার স্টোরিগুলো যদি প্রচারযোগ্য হয় নিশ্চয়ই আপনাকে ইনভাইট করা হবে রেডিওতে। আমরা এবার আমাদের দ্বিতীয় অতিথির কাছে চলে যাব, আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নেই শুরুতেই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আশিক বিল্লাহ।
কি করেন আপনি?
আমি স্টুডেন্ট, পড়াশোনা করি মাদ্রাসায়।
মাদ্রাসায় পড়াশোনা করছেন, কোথা থেকে এসেছেন?
রামপুরা থেকে এসেছি।
রামপুরা থেকে এসেছেন আশিক। আমরা এই আজকে আপনার কাছ থেকে প্রথমে দুটো ঘটনা শুনবো পরপর, ঠিক আছে? আগে দুটো ঘটনা শুনি, তারপর নিশ্চয় এক এক করে বাকি ঘটনাগুলো শুনবো। বলুন আপনি।
আমার প্রথম ঘটনাটা হচ্ছে, মানে আমার গ্রামের বাড়িতে মাদ্রাসার একটা ছাত্র, ওনার সাথে ঘটা। উনি ওনাকে জিন ডিস্টার্ব করছিল। মানে আমাদের গ্রামের বাড়িতে মাদ্রাসা কবরস্থান এবং ঈদগাহ মাঠ তিনটা পাশাপাশি। কবরস্থানের সামনে একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের নিচে একটা মানে রটিত কথা আছে যে ওইখানে কেউ পেশাব করলে তার কোনো সমস্যা হবেই, এটা থেকে সে নিস্তার পাবে না। পরে ওই ছাত্রটার নাম আবু তাল্লা, সে বললে যে আচ্ছা তাহলে আমি, যেহেতু কেউ নিস্তার পায় না, আমি দেখি আমি পেশাব করবো, দেখি আমার কিছু হয় নাকি। পরে সে ছোট ছিল বয়স, 8-9 বছর বয়স। পরে সে সেখানে পেশাব করে একদিন মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে। পরে এরকম কিছু পেশাব করার পরে কিছুদিন কোনো সমস্যা হয় নাই। পর এক দেড় মাস পরে একদিন হঠাৎ মাগরিবের পরে ছাত্ররা ক্লাস করতেছে, সে নুরানিতে পড়তো, আবু তাল্লা যে ছেলেটা উনি নুরানিতে পড়তো। পরে তাই সে ক্লাস করতেছে সবাই, তখন সে হঠাৎ করেই উল্টা পাল্টা আচরণ শুরু করছে, মানে আজব, সবাই ভয় পাইছে। পরে সবাই হুজুরটাকে ধরে নিয়ে গেছে, বড় হুজুর যে, তার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে হুজুর বলছে তোমার কি হয়েছে, সে কোনো কথা বলে না, আজব আচরণ করতেছে, অদ্ভুত ধরনের। পরে সে হুজুর কিছু বলে, হুজুর তাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে, হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর তো বুঝতে পারছে যে এরকম তার জিন ধরছে, এখন কিছু একটা করতে হবে। পরে সে তাকে হুজুর জিজ্ঞাসা করে, মানে জিনটাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথা থেকে আসছো, বলে আমি ওই জায়গা, মানে কি জানো একটা জায়গার নাম বলছে, আমি সঠিক বলতে পারবো না, সেখান থেকে আসছি। পরে তাই হুজুর আবার বলছে যে তোমার বয়স কত, বলে আমার বয়স 500 করে, বলে তুমি কি খাও, বলে আমি রক্ত খাই, এরকম অনেক কিছু করার পরে পরে পিছন থেকে ছাত্ররা ডিস্টার্ব করছে। তারপরে সে হুজুরকে বলছে যে সে আমাকে ডিস্টার্ব করছে, এই জন্য আমি তাকে ধরছি, এখন তাকে আমি সারা জীবন এইভাবেই ডিস্টার্ব করব। পরে হুজুর বলে যে না তুমি চলে যাও, সে তো ছোট মানুষ, বুঝে নাই না, বুঝে তোমাকে ডিস্টার্ব করছে। পরে না, সে ডিস্টার্ব করছে কেন আমাকে, আমি তাকে এখন ক্ষতি করবই। পরে তাকে হুজুর অনেক কিছু বলার পরেও সেখানে সেখান থেকে যে যায় না। পরে একজন ছাত্র যে নাম আহমদুল্লাহ ভাই, ওনাকে হুজুর বলছে যে তার আহমদুল্লাহর দাদা ছিল কবিরাজ, তার কবিরাজি সম্পর্কে হালকা পাতলা ধারণা ছিল। তার তাকে হুজুর বলছে যে আহমদুল্লাহ তুমি যে পাশে মৌলবী কচুর শিকড় নিয়ে আসো, আমি তাকে এই জিনটাকে দেখতেছি। পরে আচ্ছা, আহমদুল্লাহ বলছে আচ্ছা আমি নিয়ে আসতেছি। আহমদুল্লাহ যখন যেতে নিছে তখন ওই জিনটা বলে যে আচ্ছা আমি এখান থেকে সরতেছি, মানে আমি ওকে ছেড়ে দিচ্ছি। পরে অনেক ছেড়ে দিচ্ছে বলেই এমন একটা ভাব ধরছে যে মানে ও চলে গেছে, শরীরটা নিস্তেজ হয়ে গেছে, ওই আবদুল্লাহর শরীর নিস্তেজ হয়ে গেছে। পরে নিস্তেজ হয়েছে, পরে আবার যখন আহমদুল্লাহ এসে বসছে তখন আবার ওই জিনটা আবার মানে নাড়াচাড়া দিয়ে উঠছে, বুঝাইছে যে আমি আসি, আবার অদ্ভুত আচরণ শুরু করছে। তারপরেই সে হুজুর বল সুরা ইয়াসিন পড়া শুরু করছে। সুরা ইয়াসিন সে শুনে সে বলতেছে জিনটা যে হুজুর আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দেন। পরে সে আহমদুল্লাহ বলছে যা আহমদ, হুজুর আবার বলছে আহমদুল্লাহ তুমি যাও কি বলে মৌলবী কচুর শিকড় নিয়ে আসো। আহমদুল্লাহ মৌলবী কচুর শিকড় নিয়ে আসছে। নিয়ে আসার পরে হুজুর কি যেন পরে তার কানের ভিতর দিছে, সেদিনের মতো সে চলে যায়। তারপরে সে সেদিনের মতো তাকে ছাড়ে। এরকম 3-4 মাস এক নাগালে সেই আবু তাল্লা ছেলেটাকে ওই জিনটা ডিস্টার্ব করে। ডিস্টার্ব করার পরে সে 3-4 মাস ডিস্টার্ব করতো। পরে একদিন হুজুরের সবাই মানে বৃহস্পতিবার রাত, আর হেফতানা ছাত্রদের হচ্ছে বৃহস্পতিবার রাত, মানে ঈদের দিন ওদের অনেক আনন্দ থাকে, বৃহস্পতিবার আনন্দ করে ওরা। পরে হুজুর বলছে, হুজুর ওটা গ্রামে, যেহেতু গ্রামের মাদ্রাসা তাহলে তাই ওরা বগুড়ার দই খাওয়ার জন্য বগুড়া থেকে দই আনাতে চাইছে। হুজুর বলছে আচ্ছা তাহলে তোমরা সবাই 20 টাকা করে দাও। সবাই 20 টাকা করে দিয়ে হুজুর বগুড়া থেকে একজনকে দিয়ে দই আনাইছে। আমাদের যে উপজেলা সাথিয়া উপজেলা, সে উপজেলা বাজারে দইটা আসছে রাত 9:30 দিকে। দুজন হুজুর ছিল মাদ্রাসায়, আর একজন গ্রামের হুজুর, সে রাত্রেবেলা বাড়িতে চলে যায়। সে বাড়িতে চলে গেছে, আর যে দুজন হুজুর ছিল, একজনের একটা বাইক ছিল, বাইকে করে তারা উপজেলা বাজারে যায়। বাজারে গিয়ে দই আনতে, বাজারে গেছে দই আনতে। আর এদিকে সব ছাত্রদের একটা রুমের ভিতর আটকে রুমটা ভিত থেকে আর লাগিয়ে দিয়ে আহমদুল্লাহকে দায়িত্ব দিছে, যদি কারো প্রয়োজন হয় তুমি সাথে যেয়ে নিয়ে আসবা। পরে আহমদুল্লাহ বলছে আচ্ছা, যেহেতু সে সবার বড় ছিল তাই মাদ্রাসার। তারপর হুজুরা যাওয়ার পরে এখানে আবু তাল্লা ছেলের ট্রাঙ্ক ছিল মানে রুমের বাইরে বারান্দায়। সে বলছে ভাই আমার বাড়ি একটু যেতে হবে, ট্রাঙ্কে কাজ আছে। পরে সে আহমদুল্লাহ অনেক বুঝে আর টুঝেও তাকে রাখতে পারে নাই, সে শেষ পর্যন্ত চলে গেছে ট্রাঙ্কে, কি যেন প্রয়োজন তার। সে যাওয়ার পরে বাইরে থেকে 5 মিনিট পরে আওয়াজ আসতেছে চিল্লানোর। পরে আহমদুল্লাহ বাইরে গিয়ে দেখে যে এরকম ছেলেটা নিজের গলায় নিজেই ছুরি ধরে আসছে, মানে জিনটা তার শরীর উপর কন্ট্রোল নিয়ে তার গলায় ছুরি ধরছে যে তাকে আমি এখন মেরে ফেলবো। পরে জিনটাকে সে আহমদুল্লাহ বুঝেছে তুমি এরকম ওকে মেরে ফেলবা কেন, তুমি তো ওকে ডিস্টার্ব করবো বলছিল, তুমি মেরে ফেলবা কেন। পরে আহমদুল্লাহ বলে যে আমি ওকে মেরে ফেলবো কারণ হচ্ছে ও আমাদের মাহতাব মাওলানার কাছে গেছে। কেন মাহতাব মাওলানা হচ্ছে সাথী উপজেলার সবচেয়ে বড় কবিরাজ, ওর কাছে গেছিল ওই আবুদাল্লাহর বাবা মা। পরে যাওয়ার পরে আহতাব মাওলানা ওকে নিম গাছের ডাল দিয়ে পিটাইছে, ঝাড়ু দিয়ে পিটাইছে, এই জন্য সে আরো রাগ হয়েছে। বলে যে মাহতাব মাওলানার কাছে গেছো কেন তুমি, মাহতাব মাওলানা আমাকে পিটাইছে, এখন আমি ওকে মেরে ফেলবো, আমি এটার প্রতিশোধ এইভাবে নেব। পরে আহমদুল্লাহ বলে যে তুমি ওকে ছেড়ে দাও। পরে অনেক কষ্ট করে আহমদুল্লাহ 3-4 জন বড় ছাত্র মিলে ওই ছুরিটা সে তার হাতের থেকে নিয়ে ফেলে দিছে। পরে হুজুর আসছে, হুজুর আসে আবার সে আমল করছে যে মৌলবী ওজ শিকড় দিয়ে তার কানে দিয়ে সিঁধিয়ে দেন মতো ছাড়াইছে। এরকম ডিস্টার্ব করছে অনেকদিন, অনেকদিন ডিস্টার্ব করার পরে সে তাকে বলছে যে আচ্ছা আমি তোমাকে কি কি করলে তোমাকে ছেড়ে দিবা। পরে জিনটা বলে যে আমি কেউ কিছুতেই ছাড়বো না ওকে। হুজুর বলছে আচ্ছা তা তুমি এখন ওকে যেহেতু ছাড়বা না তাহলে তুমি এখান থেকে চলে যাও। পরে এরকম 3-4 মাস ডিস্টার্ব করার পরে হুজুর তার গার্জিয়ান ডাকছে, ডেকে বলে যে তুমি আপনাদের আপনার ছেলে এরকম ডিস্টার্ব হচ্ছে, আপনার ছেলের জন্য মাদ্রাসার ক্ষতি হচ্ছে, আপনার ছেলেরও ক্ষতি হচ্ছে, আপনি এখান থেকে নিয়ে গিয়ে বড় কোনো কবিরাজ দেখান, ভালো কোনো কবিরাজ দেখান। ছেলেটার বাবা মা বলছে আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম ঘটনা। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার এটা আমার ফ্রেন্ডের কাছে কালেক্ট করছি যে এই ওরা আমার ফ্রেন্ডের এক ফ্রেন্ড একটা মাদ্রাসায় পড়তো, যে যে জেলায় তার বাড়ি অন্য জেলায় সে মানে মাদ্রাসায় পড়তো। পরে মাদ্রাসাটা ছুটি হয়েছে দুপুরবেলা, দুপুরবেলা ছুটি হওয়ার পরে সে বাড়িতে যাবে, গেছে স্টেশনে বাস স্ট্যান্ডে, যাওয়ার পরে দেখে যে কোনো এখানে কোনো গাড়ি নাই, তা সে মাদ্রাসায় চলে আসছে। মাদ্রাসা মসজিদ একসাথে ছিল, পরে মাদ্রাসায় চলে আসছে, আমি তো এখন গাড়ি নাই, কালকে সকালের আগে কোনো গাড়ি পাবো না, ইমাম সাহেবকে বলছে। ইমাম সাহেব বলছে আচ্ছা তাহলে তুমি এখানে থাকো, রাত্রেবেলা এখানে থাকো, আমিও আসবো রাত্রেবেলা তোমার সাথে শুতে, ভয় নাই, কোনো ভয়ের কোনো কারণ নেই। সে বলছে আচ্ছা আমি এখানে রাত্রেবেলা থাকবো। তো সে রাত্রেবেলা এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করছে, ইমাম সাহেব খাবার পাঠিয়ে দিছে তার বাড়ি থেকে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। এখন শুয়ে পড়ার পরে অনেক সময় হয়ে যায়, ইমাম সাহেব আসে না। ইমাম সাহেব সে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতেছে কিন্তু ইমাম সাহেব আর আসে না। পরে সে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে সে আর জানে না। পরে সে রাত্রেবেলা অনেক রাত্রে তার ঘুম ভাঙছে, দেখে যে পায়ের কাছে অনেক বড় একটা বিড়াল চারপাশ দিয়ে ঘুরঘুর করতেছে। পরে আচ্ছা সে বলে যে এই বিড়াল কোত্থেকে আসছে, বিড়ালটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। পরে সে ওয়াশরুমে যাওয়ার জন্য সে যায়, পরে গিয়ে দেখে যে মাদ্রাসার যে রান্নাঘর সেখানে আলো লাইট জ্বলতেছে আর মাদ্রাসার যে বাবুর্চি সে রান্না করতেছে রান্নাঘরে। পরে তার একটু কৌতূহল হয় যে বাবুর্চি তো সবাই তো চলে গেছে বাড়িতে, তো সে এখানে কিভাবে আসলো। পরে ও বলে আচ্ছা আমি জিজ্ঞাসা করি ওকে। পরে বাবুর্চিকে সে জিজ্ঞাসা করে ডাকে, ডাকার পরে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কিভাবে, বলে যে আমিও তোমার মতো গাড়ি পাই নাই তাই এখানে চলে আসছি, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো তাই আমি রান্না করতেছি, সকালবেলা নাস্তা বানাচ্ছি। পরে ও আচ্ছা তাহলে নাস্তা করেন, এই বলে সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে আসার পরে বাবুর্চি তাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে ওই ছেলেটার নাম আমার সঠিক, ডাক দিয়ে বলে যে ভাই তুমি যাও, এখানে মশলা নাই, তুমি মশলা নিয়ে আসো, মানে বাজার থেকে মশলা নিয়ে আসো। তো ছেলেটা বলে যে এত রাতে আমি বাজারে দোকান খোলা পাবো কীভাবে। ফলে বলে যে আমি একটা দোকান জানি, ওইখানে গেলে তুমি মশলা পাবা, ওইটা এখনো খোলা আছে। পরে বল আচ্ছা আপনি ওইখানে কি কি কোন দিক দিয়ে যাবো আপনি বলে দেন। পরে বলে যে ঠিকানা দেয়, ঠিকানা দেওয়ার পরে যায়, ওইটা ওই দোকানে যেতে হলে একটা কবরস্থানের উপর দিয়ে যেতে হতো। পরে সে যায় কবরস্থানে, যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, সে ঠিক মতোই যেতে পারে। যায় গিয়ে দেখে যে মশলার দোকানটা আসলেও খোলা, সে মশলা নিয়ে আসে। আসার সময় কবরস্থানের ভিতর দিয়ে যখন আসতেছে তখন দেখে যে একটা লোক নিচু হয়ে, অনেক মুরব্বি নিচু হয়ে কি যেন করতেছে, খুটখুট কি যেন আওয়াজ হচ্ছে, মানে কি মাটি খোঁড়ার কি যেন কেমন যেন একটা শব্দ হচ্ছে। পরে সে কাছে যায় পিছন থেকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে লোকটা যখন তাকায় তখন সে একদম মানে অবস্থা মানে চেহারাটা দেখেই সে ওইখানেই এত ভয় পায় যে সে এখান থেকে দৌড়িয়ে এক দৌড়ে সে মাদ্রাসায় চলে যায়, মসজিদে চলে যায়। পরে গিয়ে দেখে বাবুর্চিকে সব ঘটনা বলে, তখন বাবুর্চি সব শুনে বলে যে তুমি কি এইগুলো দেখছো, দেখো তো বাবুর্চি তার নিজের চেয়ারের দিকে তাকে তাকাতে বলে। চেয়ারের দিকে তাকানোর পরে বাবুর্চি তার নিজের চোখে এরকম হাত দিয়ে বলে যে দেখো তো এরকম নাকি। পরে এরকম করার সাথে সাথেই সে মানে বাবুর চেহারাও ওই যে ওই কবরস্থানে যে লোকটার চেহারা দেখছিল ওরকম হয়ে যায়। পরে সে এটা দেখে ওইখানে সরাসরি একদম সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরে সকালবেলা ইমাম সাহেব আসে, মানে তার তো সেন্সলেস অবস্থায় সে আসে। পরে ইমাম সাহেব তাকে ডাকার পরে তার সেন্স আসে, সে বলে যে আমি এরকম দেখছি। পরে ইমাম সাহেব বলে, ইমাম সাহেব তাকে কিছু আমল করে, আমল দেওয়ার পরে সে আমলটা করে, পরে সে তার ভয়টা কাটে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
এক্সেলেন্ট, শুনছিলাম আমরা আমাদের আজকের দ্বিতীয় অতিথি আশিক বিল্লার কাছ থেকে বেশ কিছু ঘটনা। আপনিও যদি চান আগামী পর্বে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো রেডিওতে এসে লাইভে বলতে, তাহলে কিন্তু আশিকের মতোই কাজটা করতে হবে। আশিক গত সপ্তাহে যেটা করেছিল যে তার কাছে যে ভৌতিক ঘটনাগুলো ছিল এবং তার সাথে যে ঘটনাগুলো সে কালেক্ট করেছে, যেগুলো হয়তো তার নিজের সাথে ঘটেছে এবং যেগুলো সে কালেক্ট করেছে বন্ধুদের কাছ থেকে বা তার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, সেগুলোকে আজকে রেডিওতে এসে বলছে। তো বলার আগে তাকে যেটা করতে হয়েছে, গত সপ্তাহে রেডিও শোনার সময় মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করেছিল সে RBS, বি ফর বল, RBS একসাথে স্পেস দিয়ে আপনার নিজের নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন লিখবেন, তারপর এটা পাঠাতে হবে 26969 নাম্বারে। অর্থাৎ যারা রেডিওতে এসে স্বেচ্ছায় নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলতে চান, এই যে লাখ লাখ শ্রোতারা রেডিওতে অনুষ্ঠানটি শুনে এবং হাজার হাজার মানুষ এটা ফেসবুকে পরবর্তীতে দেখে, তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এক্সাইটেড থাকি যে নতুন নতুন অতিথি পাওয়ার জন্য। অর্থাৎ কেউ এখানে স্টুডেন্ট হয়, খেয়াল করে দেখবেন যে মাদ্রাসার স্টুডেন্টরা যেমন আছে, ইউনিভার্সিটির বন্ধুরাও আছে, সঙ্গে কিন্তু আমাদের সাথে পেশাজীবী মানুষ, গৃহিণী, হয়তো অনেকে আমাদের চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ দাদুর বয়সী, তারাও এখানে আসেন এবং তারা কিন্তু ঘটনাগুলো বলেন। আপনিও যদি আসতে চান আপনার কাছে থাকা কোনো ভূতুরে বা প্যারানর্মাল অভিজ্ঞতার কথা বলতে রেডিওতে, তাহলে নিজের মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, পাঠিয়ে দিন আমার ঠিকানা 26969 এই নাম্বারে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আর এই প্রাণ পটাটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে, ক্রিসপিনেসের কারণে মাঝে মধ্যে এটাকে চিপস মনে হয়, বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো বিস্কিট। সো প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট বুঝতে হলে কিন্তু তোমাকেও ট্রাই করতে হবে আর খেয়ে বুঝে নিতে হবে। এখন উদয় আছে তোমার সাথে, আরো বেশ কিছু ঘটনা আমরা শুনবো আশিকের কাছে। আমি আরো তিনটা ঘটনা শুনবো পরপর, ঠিক আছে, পরপর একটার পর একটা শুনে ফেলবো, শুনি।
তো আমার তৃতীয় ঘটনাটা হচ্ছে একটা ছাত্রর মানে আমার ফ্রেন্ডের ফুপুর সাথে ঘটা ঘটনা, আমি সেটাও তার কাছে কালেক্ট করছি। তার ফুপা যে সে ইন্ডিয়া থাকতো, কলকাতায় থাকাকালীন সে ওখানে কালী পূজা হতো। কালী পূজায় ওখানে অনেক ভৌতিক ঘটনা ঘটে। পরে তার ফুপার সাথেই একটা জিন বাংলাদেশে চলে আসে। ফুপার মানে ওই ফুপা যখন বাংলাদেশে আসে তখন ওই ফুপার সাথেই একটা জিন ওই কালী পূজার থেকে সে নিয়ে আসে বাংলাদেশে, মানে ফুপার সাথেই সে চলে আসে জিনটা। পরে আসার পরে সে জিনটা তার ফুপিকে যখন দেখে, ফুপিকে দেখে সে প্রথম পছন্দ করে ফেলে, পছন্দ হয়, তো সে তার ফুপিকে ফলো করতে থাকে। ফুপিকে যখন একা পেত তখন ডিস্টার্ব করত, তারপরে হচ্ছে ডিস্টার্ব করত। পরে একদিন মানে সে ডিস্টার্ব তার ফুপি ডিস্টার্ব এত পরিমাণ ডিস্টার্ব করতো যে সে তার ফুপি অতিষ্ঠ হয়ে যায়। আমার ফ্রেন্ডের মার কাছে এই জিনিসটা শেয়ার করে যে ভাবি দেখেন আমার সাথে এরকম এরকম হচ্ছে। পরে তার মানে তার ভাবি তাকে বলে যে তুমি এটা কোনো ভালো হুজুরের কাছে শেয়ার করো, স্থানীয় কোনো হুজুরের কাছে শেয়ার করো। পরে সে সেদিন চলে যায়। চলে যাওয়ার পরে তার পরের দিন আসরের নামাজের পর স্থানীয় এক স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে সেটা সে শেয়ার করে। শেয়ার করার পরে ইমাম সাহেব বলে আচ্ছা তোমাকে আমি দেখতেছি, তোমাকে কালকে সকালবেলা আমি এটা নিয়ে একটা তাবিজ দিব। সে বলে আচ্ছা, সে চলে যায় বলে। তারপরে সে যায়, যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় তার ইয়া আসে, মানে শাশুড়ি আসে, প্রত্যেক দিন আসতো, সেদিনও আসে সেরকম নিয়ম মাফিক। আসার পরে তার শাশুড়ি তাকে বলে যে আপনি তো, তার শাশুড়ি আসে, তার শাশুড়ির জন্য সে নাস্তা বানায়, শাশুড়ি নাস্তা করে, রাত্রেবেলা খাবার রান্না করে। যখন রান্নাঘর থেকে বের হওয়ার সময় যখন জানালাটা বন্ধ করার সময় জানালা দিয়ে তাকিয়ে দেখে যে একটা ঘোড়া, সাদা ঘোড়া, চোখ দুটো জল জল করতেছে একদম, মানে অদ্ভুত। মানে সে এত ভয় পায় যে সাথে সাথে সে জানালাটা বন্ধ করে দেয়, আর ঘোড়াটা অদ্ভুত আচরণ করতেছিল। হঠাৎ করে কাছে আসার পরে সে অজ্ঞান হয়ে যায়। এখানে অজ্ঞান হওয়ার পরে সে চিল্লান দিয়ে অজ্ঞান হয়। পরে তার শাশুড়ি আসে, শাশুড়ি আসার পরে তাকে পানি দিয়ে তাকে মানে সেন্স আসে তার সেন্স আসার পরে সে বলে যে আচ্ছা তোমার কি হয়েছে? সে নিচের দিকে তাকিয়েছিল। তার শাশুড়ি বলে, তোমার কি না কি হয়েছে এখানে, তুমি অজ্ঞান হয়ে গেছো চিল্লান দিয়ে, যাও তুমি একটা নাপা খেয়ে নাও, মানে ওষুধ খেতে বলে, বাসায় ওষুধ আসছে তুমি খেয়ে নাও যাও। পরে সে বলে, এখন আমি, সে কিছু বলে না, ওই মহিলাটা কিছু বলতেছিল না। পরে তার শাশুড়ি অনেকবার বলার পরে সে তার শাশুড়িকে একটা লাথি মারে জোরে, সে তার শাশুড়ি এই ঘরের এই পাশ থেকেই ওই পাশে চলে যায়, সরাসরি একদম এই পাশ থেকে ওই পাশে। পরে সে বলে যে এখন আমি কি, মানে শাশুড়ি তার ফ্যামিলি সবাই আসে, তাকে ধরে ধরে নিয়ে একটা জায়গায় বসায়, চারপাশে ফ্যামিলি মেম্বাররা আসে, ফ্যামিলি মেম্বাররা তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, সে কোনো কথা বলে না। পরে লাস্ট পর্যন্ত ওই জিনটা মুখ খুলে, জিনের রাম ছিল রাম, নাম রাম ছিল, সে রাম বলে যে আমি ওকে কোনো, ওকে তো আমি ওকে কোনো ডিস্টার্ব করতাম না, ও ওকে খালি আমি ফলো করতাম, একা একা দেখতাম, ও কেন ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেবকে কেন বললো, ওকে তো আমি কোনো ক্ষতি করছিলাম না। পরে বলে যে আচ্ছা তুমি এখন তোমাকে কি করলে তুমি ওকে ছাড়বা, ও বলে যে আমি কিছুতেই ছাড়বো না, আমি ওর সাথে সারা জীবন এরকম থাকবো, এখন আমাকে কোনো খাবার দাও, কিছু কিছু খাবারের নাম বলে, কাচ্চি চকলেট আরও অনেক কিছু খাবারের নাম বলে, এগুলো এনে দিতে হবে, না হলে আমি এখন ওকে শেষ করে ফেলবো, মেরে ফেলবো। পরে সে বলে আচ্ছা, সবাই ফ্যামিলি মেম্বাররা তাকে নিয়ে দেয়, অনেক খাবার টাবার নিয়ে আসে। পরে সেদিন ছিল হচ্ছে বুধবার, পর রবিবার, মানে এরকম চার দিন চলে, চার দিন একটানা সেই জিনটা তাকে ধরে থাকে, তার ঘাড়ে থাকে, তার শরীরে সেই জিনটা চার দিন একটানা থাকে, এরকম অনেক খাবার সে খায়, ফ্যামিলি থেকে অতিষ্ঠ করে ফেলে ফ্যামিলিদের, ফ্যামিলি মেম্বারসদের। তার মানে ওই রবিবারে তার খালা শাশুড়ি আসে, ঢাকায় আসে বেড়াতে, তাদের বাসায় এসে দেখে এই কাণ্ড। তার খালা শাশুড়ি গ্রাম্য ছিল, গ্রামে থাকতো, যেহেতু গ্রাম্য মুরব্বী তাই সে বুঝতে পারে যে কী হয়েছে, এখন কী করলে কি হবে। পরে সে আবার ফ্যামিলি মেম্বার সবাইদের ডেকে ডাক, সবাইকে ডাকে, ডাকার পরে অনেক কিছু করে, তাও কিছুতেই কিছু হয় না। পরে শেষ পর্যন্ত সে একটা কী যেন করে, পরে জিনটা বলে যে আচ্ছা আমি এক শর্তে চলে যাব, বলে তখন ফ্যামিলির সবাই বলে যে কি কি শর্ত, তখন বলে যে আজকে তো রবিবার, পরে মঙ্গলবার রাত্রেবেলা রাত 12টার পরে একটা মুরগি ওই চার মাথা মোড়ের উপরে, মানে যে এলাকায় থাকতো সেখানে একটা চার মাথা মোড় ছিল, সেই চার মাথা মোড়ের উপরে একটা মুরগি এক কোপে জবাই করে সে তার রক্ত টক্ত সহ মাথা টাথা সহ ওইখানে ফেলে আসতে হবে, এক কোপে জবাই করতে হবে, এক কোপে মেরে ফেলতে হবে। পরে সে তারা বলে আচ্ছা, এরকম আরও দুই তিনটা শর্ত দেয়। পরে ফ্যামিলি মেম্বাররা তাই করে, মঙ্গলবার রাত্রেবেলা সেটা করে। পরে সে করার পরে জিনটা বলে আচ্ছা, জিনটা চলে যায়, জিনটা চলে যায় সেদিনের মতো। এটা ছিল আমার তৃতীয় ঘটনা। চতুর্থ ঘটনাটা হচ্ছে, এটা আমার একটা, এটাও ছাত্রের কাছ থেকে কালেক্ট করা, ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করা। সে তার ফ্রেন্ড, মানে আমার যে ফ্রেন্ড, তার এক বড় ভাই, সে এক গ্রামের মাদ্রাসায় পড়তো তখন, তো তার বড় ভাই মুস্তাকিম ভাই নাম, বড় ছিল তার, সে এখন, সে বড় ছিল কিন্তু মাদ্রাসার যে হেসখানা বড় ছাত্র তাদের একটু আলাদা মানে ভাবসাব থাকে, সেই হিসাবে সে একটা মেয়ের সাথে প্রেম করত, রিলেশন করত। পরে সেই মেয়েটা বেড়াতে যায় ঢাকা, ঢাকা বেড়াতে যাওয়ার পরে সেই ছেলেটা এখন অনেক দিন ধরে মেয়েটার দেখা পায় না, কনফিউশনে আছে, কবে না কবে আসবে, আমি এখন কি করবো এতদিন ধরে। পরে একদিন সেই রকম ঘুম থেকে দেরিতে উঠছে, সবাই তো মানে হেসখানার ছাত্ররা সবাই ঈশের ফজরের আজানের এক ঘন্টা আগে ঘুম থেকে ওঠে, সে মানে তার ঘুম বেশি ছিল সেদিন, সে একটু হুজুরের চোখ ফাঁকি দিয়ে সে একটু বেশি ঘুমাইছে, ফজরের আজান যখন দিছে তখন সে ঘুম থেকে উঠছে, ফজরের আজানের সময় ব্রাশ করতেছে, তখন তার সে দেখে যে এই মাদ্রাসাটা ছিল হচ্ছে একটা জঙ্গলের পাশে, তার পাশে ছিল একটা রাস্তা, সে রাস্তার রাস্তায় তার যে সে যে মেয়েটার সাথে মানে সম্পর্ক ছিল সেই মেয়েটা সে দাঁড়ায় রয়েছে রাস্তায়। পরে সে দেখে আজব লাগলো, ও ঢাকা থেকে গ্রামে চলে আসছে, আমাকে একবারও জানাই নাই, তো সে তার সাথে কথা বলার জন্য যায়, আর এত সকালবেলা সে ওখানে কি করতেছে রাস্তায়, তাই সে তার সাথে কথা বলার জন্য ওই রাস্তায় যায়। পরে যে সে যতই আগায়, মানে ছেলেটা যতই আগায় মুস্তাকিম, ওই মেয়েটা ততই পিছায় জঙ্গলের দিকে যায়। পরে জঙ্গলের দিকে ঢুকতে, মানে জঙ্গলে ঢুকতে যখন হালকা বাকি, তখন পিছন থেকে ওই মুস্তাকিমের একটা বন্ধু পিছন থেকে ডাক দেয়, এ মুস্তাকিম তুই কই যাস, তখন বলে যে, তখন পিছনে তাকায় সামনে তাকায় দেখে যে তার ওই মেয়েটা আর নাই এখানে, তাই সে আর আগে যায় না, বুঝতে পারে যে এটা প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস ছিল, সে পিছনে চলে আসে আবার ব্যাক করে। তখন সে যখন হুজুর মানে হুজুরকে বলে যে এরকম এরকম হয়েছে, হুজুরকে তো আর বলতে পারে না যে সেম করে, বলছে যে একটা মেয়ে এরকম ডিস্টার্ব করছে। পরে হুজুর বলে যে তুমি বেঁচে গেছো, যে তুমি পিছনে ফিরে আসছো, যদি সামনে যাইতে তাহলে তুমি ওইখানে অনেক বড় সমস্যা। তো এটা ছিল আমার চতুর্থ ঘটনা। পঞ্চম ঘটনা হচ্ছে পাবনা, আমার বাড়ি গ্রামের বাড়ি পাবনা, আর পাবনার ঈশ্বরদীতেই আমার ফ্রেন্ডের এক ফ্রেন্ডের সাথে ঘটা ঘটনা, এটা ফ্রেন্ডের কাছে কালেক্ট করছি। তার ফ্রেন্ড মানে যার সাথে ঘটছে ঘটনাটা, তার নাম আজিজুল। সে মানে গরিব ছিল কিন্তু তার সাহস ছিল অনেক, আর সে পরোপকারী ছিল। যদি কেউ তার কাছে কেউ যদি সাহায্য চাইতো সে না করতো না, অবশ্যই সাহায্য করতো। পরে তাই সে এক মহিলা তার কাছে আসে যে ভাই বাবা আমার একটা কাজ করে দিতে হবে। বলে যে কি? বলে যে কবরস্থানের নতুন হয়েছে কবর, এমন দুইটা কবরের মাঝখানে তুমি আমার এই তাবিজটা রাখতে হবে। পরে সে বলে আচ্ছা আমি রাখতেছি। পরে সে তাবিজটা নেয়, পরে যায় কবরস্থান পর্যন্ত। তার ওই যে মুরব্বী মহিলার যে নাতি, সে নাতি যায় তার সাথে কবরস্থানের ভিতরে ঢুকতে পারে না। শর্ত ছিল হচ্ছে কবরস্থানে যে পুঁতবে মানে ওই তাবিজটা যে রাখবে তার একাই ঢুকতে হবে কবরস্থানে, সে কাউকে সাথে নিয়ে ঢুকতে পারবে না। তাই সে ঢুকে, একাই ঢুকার পরে সে যখন কবরস্থানে ঢুকে পুঁতবে, পুঁতে ঠিক মতো মানে মাটিতে কবর মাঝখানে দুই কবরের মাঝখানে খুঁড়ে সে ঢুকায়। যখন ঢুকায় মানে সাধারণত ঢুকাতে পারে, কোনো সমস্যা হয় না। যখন সে চলে আসবে তখন দেখে যে তার একটা পা হঠাৎ করেই মাটির ভিতরে চলে গেছে। চোরা বালো যেরকম টেনে নেয় ওরকম টেনে নিচ্ছে। তে বলে যে ও, কিন্তু ওখানে শুকনো মাটি ছিল, কোনো শক্ত মাটি ছিল না। তার আজব লাগে যে কি, আমি যাওয়ার সময় দেখলাম এখানে শুকনো মাটি, এখন হঠাৎ এরকম হয়ে গেছে কেন? তার ঢুকতে ঢুকতে তার কোমর পর্যন্ত ঢুকে যায় মাটির ভিতরে। পরে সে অনেক কষ্ট করে সে পাটা বের করে, মানে আধা ঘন্টা এক ঘন্টা চেষ্টা করার পরে পাটা বের করতে পারে। বের করার পরে সে বলে যে সে বাইরে যখন বের হয় তখন সে নিয়ত করে, একা একা আমি আর কখনো এরকম কবরস্থানে ঢুকবো না। সে অনেক ভয় পেয়ে গেছে। এই ছিল আমার পঞ্চম ঘটনা।
অনেক ধন্যবাদ আশিক এখানে আসার জন্য এবং আমাদের সাথে একের পর এক স্টোরি শেয়ার করার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও এলে আবার নতুন নতুন অভিজ্ঞতাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। কথা হয়ে গেল আমাদের আশিকের সাথে, এবং আপনিও যদি চান আগামী পর্বে আমাদের সাথে যুক্ত হতে রেডিওতে, তাহলে কি করবেন? মোবাইলের মেসেপশনে গিয়ে ট্যাপ করে ফেলবেন শুরুতেই RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন আমাদের ঠিকানা 26969 এই নাম্বারটিতে। ওয়েল, আজকে দুজন অতিথির কাছ থেকে কিন্তু বেশ কিছু অভিজ্ঞতা শুনেছি, আর আমার কাছেও আজকে একটা ভয়াবহ অভিজ্ঞতা আছে, সেটা আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই। কারণ আমার এই অভিজ্ঞতাটা আজকে বেশ কয়েক সপ্তাহ ধরে আমার কাছে ঘুরছে। আমাকে এইটা মূলত আমার এক ফ্রেন্ড, যে আসলে বাহিরে থাকে ইতালিতে, এবং সে আসলে আমাকে এটা পাঠিয়েছিল। এবং ইতালির এই বন্ধুর সাথে আমার অনেকদিন ধরে এই ঘটনাটা মানে শোনার কারণে ও প্রায় আমাকে বলে যে আমি একদিন শুনবো, তুমি রেডিওতে এই ঘটনাটা শেয়ার করো। তো আমি সেই জায়গা থেকে ঘটনাটা ভেবেছিলাম যে কোনো এক পর্বে শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিশ্বাস করা বা না করা এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঘটনাক্রমে ইতালির একটি শহরে বসবাস করে আমার ফ্রেন্ড, যার নাম হচ্ছে মাসুম। তো মাসুমের কাছ থেকে এই ঘটনাটা শোনা। মাসুম তার পরিবার নিয়ে যে শহরে বসবাস করে সেই জায়গাটায় একটা এমন একটা জায়গা আছে যেখানে আসলে দেখা যাচ্ছে খুব কম মানুষ বসবাস করে। ওইখানটাতে হয়তো আপনি ধরা যায় যে একটা জায়গায় যদি নর্মালি 20টা বিল্ডিং থাকে, তো ওই জায়গাটায় হয়তো 2-3টা বিল্ডিং আছে এরকম, আর বাকি জায়গাটা পুরোটাই ফাঁকা একটা জায়গা, বিশাল একটা এরিয়া জুড়ে, এর মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা 2-3টা বাড়ি। তো ওই তিন বাড়ির মাঝখানেই এক বাড়িতে থাকে হচ্ছে মাসুম। একদিনকার ঘটনা, প্রথম যেদিন সে এটা ফিল করে সেদিন যেটা হয়েছিল, মাসুম বলল আমাকে যে ভাই আমি যখন প্রথম ওইখানটাতে যাই, আমি গিয়ে খেয়াল করি যে সন্ধ্যাবেলার যখন হয়ে যায় একদম, মানে ধরেন আমরা যদি বলি 6-6:30 বাজে বাংলাদেশ সময়, একটু অন্ধকার হয়ে আসছে অবস্থা, ঠিক এমন সময় একটা বাড়ি আছে, ওই তিনটা বাড়ির মাঝখানে যে বাড়িটা, এই বাড়িটার অবস্থানটা এরকম একটা জায়গায় যে একটা মানে পাহাড়, এবং সেই পাহাড়ের থেকে মানে পাহাড়টা থেকে যদি একটু আপনি মানে আপনি রাস্তা থেকে দেখছেন পাহাড়, এবং পাহাড়টাকে যদি অতিক্রম করা যায় তাহলে বাড়িটা দেখা যাবে এরকম আর কি। বাড়িটার মাথাটা উপর থেকে দেখা যাচ্ছে, রাস্তা থেকে দেখলে এরকম দেখা যায়, মানে অ্যাকচুয়ালি ওর বাড়িটা থেকে মনে হতো এরকম আর কি, যে একটা মাঝখানে পাহাড় আছে, পাহাড়টা পার হলেই বোধহয় আমি বাড়িটাতে যেতে পারবো। তো ওর যেটা হয় যে একদিন ওর বাড়ি থেকে বের হয়ে ও নতুন গিয়েছে শহরে, একটু কিউরিয়াসিটি থাকি, তো ওই বাড়িটার কাছাকাছি যায়। তো কাছাকাছি গিয়ে দেখা যায় ওটা আসলে পাহাড় না, ওখানে আসলে একটু উঁচু জায়গাটা, এবং জায়গাটার মধ্যে অনেক গাছপালা আছে, আছে, তো নট লাইক এটা আসলে কোনো পাহাড় টাহার না, একটু উঁচু জায়গা, উঁচু জায়গাটা যদি পার হয় তাহলে ওই বিল্ডিংটাতে যেতে পারবে। তো তার খুব ইচ্ছে হলো ওই জায়গাটায় যাওয়ার, যে জাস্ট ওই বিল্ডিং এ কে আছে। যেহেতু আমি বলেছি যে অনেক বড় একটা জায়গা কিন্তু সেই জায়গাতে মানুষের সংখ্যা খুবই কম এবং তিনটা মাত্র বিল্ডিং বিশাল একটা এরিয়া জুড়ে, তো তার কাছে মনে হয়েছে যে না আমি এখানটাতে যেতে চাই। এবং সে তখন যেটা করলো, সে ওই পাহাড় মানে পাহাড় বলছি ওই জায়গাটাকে অতিক্রম করে ওখানে যাচ্ছে। তো যেতে গিয়ে হঠাৎ করে খেয়াল করলো যে অনেকগুলো গাছ, এবং একটা গাছের সাথে আরেকটা গাছ যখন বাড়ি খায়, মানে একজন মানুষ যখন পাস করে একটা বনে বা জঙ্গলের ভিতর দিয়ে যদি যান, তাহলে দেখবেন যে একটা শব্দ হয়, কিন্তু পাতায় পাতায় ঘষা খাচ্ছে, গাছে গাছে বাড়ি খাচ্ছে, এরকম একটা শব্দ আর কি। তো সে খেয়াল করলো যে হয়তো হাতে গোনা 20-25টা গাছ আছে, এই গাছগুলোর মাঝখান দিয়ে সে যখন যাচ্ছে তখন একটা ভয়ানক রকমের শব্দ, এবং শব্দটা এরকম যে কেউ একটু কান্নাকাটি করছে, কেউ চিৎকার করছে, কেউ চেঁচামেচি করছে এরকম। তো একটু প্রথম দিকে ভাবলো কি আরে এটা তো বেশ একটা হরর হরর ফিল, মানে ব্যাপারটা খুব মজা হিসেবে নিছে, মানে এরকম লাগতেছিল। আর তখনও যে একদম গভীর রাত তা কিন্তু নয়। কি হলো, সে আরেকটু সামনে গেছে, সামনে যাওয়ার পরে হঠাৎ করে সে ফিল করলো তার পেছন থেকে কেউ একজন আর কি, ধরেন আপনার রাস্তায় যদি আপনাকে ফলো করে, পিছন থেকে কেসের শব্দ বা বুটের শব্দ আসলে আপনি কিন্তু পিছনে তাকাবেন। তো সে ফিল করলো যে তার পিছনে পিছনে কেউ আসতেছে। তো সে ভাবলো কি রে আমার সাথে আবার কে আসছে, পিছনে ঘুরে দেখলো যে কেউ নাই। তো আর একটু সামনে যাচ্ছে, সামনে যেতে যেতে হঠাৎ করে তার মনে হলো যে পিছন থেকে কেউ তাকে ডাকছে এবং তার নাম ধরেই ডাকছে, মাসুম মাসুম। তো এরকম ভাবে যখন ডাকছে, সে পিছনে তাকায় দেখলো যে এবারও কিছু নাই। তো এখন এমন একটা জায়গায় চলে আসছে যে জাস্ট খালি সামনে আর হয়তো 10 কদম গেলে ওই বিল্ডিংটার একদম কাছে সে পৌঁছায় যাবে। বিল্ডিং এর জাস্ট দোতলা একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটাতে লাইট জ্বলছে, পুরো বিল্ডিংটাতে লাইট জ্বলছে। অ্যান্ড ওর কাছে মনে হচ্ছিল যে আমি যাই, পরিচিত হই, ওই বাসায় কে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই 10 কদম যেতে সে খেয়াল করলো ও যতই সামনে যায় ও মনে হচ্ছে আরো 10 কদম বাকি আছে, ও যতই সামনে যায় ওর মনে হয় আরো 10 কদম বাকি আছে। এবং এই পুরোটা সময় জুড়ে ওর সাথে সেম ঘটনা ঘটতেছে, মানে একটা চিৎকার চেঁচামেচি, বনের গাছপালাগুলো মনে হচ্ছে একটা আরেকটার সাথে জোরে জোরে বাড়ি খাচ্ছে, আবার অপরদিকে মনে হচ্ছে কেউ ওকে ডাকছে। তো ও মনে করতেছে যে নিজের ভয়, নিজের মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তো ওই দিনও কি করলো, আর যাবে না, ও হঠাৎ করে মনে হলো ধুর আজকে যাবই না, এত ভয় করতেছে কেন আমার, ও উল্টা তাড়াতাড়ি হেঁটে চলে আসে। ওই দিন কোনো মতে সে ব্যাক করছে, ব্যাক করার পরে সে পরের দিন অফিসে গেছে, অফিস করে সে আবার তার বাসায় যাচ্ছিল, বাসায় যেতে আবার পরের দিন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার দিকে সে খেয়াল করলো ওই বাড়িটার দিকে যে ওই বাড়িতে মানে একদম যে দোতলা বাড়িটা, তো নিচতলাটা দেখা যায় না, নিচতলাটা হচ্ছে ওই যে বললাম যে পাহাড়ের মতো মনে হয় একটু উঁচা, তো রাস্তা থেকে মনে হয় যে ওই নিচতলাটা ঢাকা পড়ে গেছে। আর উপর দোতলাটায় কেউ একজন একজন বা দুজন জানালা দিয়ে তার কাছে মনে হলো যে অনেকটা ফাইট করতেছে, হ্যাঁ ফাইট মানে একজন একজন থামানোর চেষ্টা করতে ধরতেছে, তো এরকম করতেছে। তো এটা একটা গ্লাসের উপর দিয়ে দেখা যাচ্ছে, তো সন্ধ্যা হওয়ার কারণে লাইট জ্বলতেছিল, আর লাইটের কারণেই ওটা আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল। তো এবার তার মনে হলো যে না আরে কি ব্যাপার, ওই জায়গায় কারা এরকম করতেছে, আমি তো যাই তো, আজ গতকালকে কেন যেতে পারলাম না। ও নিজের মধ্যে নিজের একটা রাগ হচ্ছে, দেখবেন অনেকের মধ্যে, আমরা যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় আমাদের কিন্তু এরকম হয় না, যে একটা জায়গায় একটা ঘটনা ঘটছে ওখানে যাইতে পারলাম না, নিজের প্রতি আরে আমি এত মানে নিজেকে দুঃসাহসী ভাবি অথচ আমি এত ভীতু। তো এরকম একটা রিয়েলাইজেশন ওর মধ্যে আসছে, ও একটু জেদ হিসেবেই নিছে ব্যাপারটাকে, ও বলছে আজকে আমি যাবই। তো এবার কি করছে, ও হাতে একটা টর্চ লাইট নিয়ে গেছে, যে অন্ধকার এবার ওই দিন একটু বেশি অন্ধকার হয়ে গেছে, ধরেন আগের দিন 6:30-6:30 গেছিল, আজকে যখন যাচ্ছে তখন প্রায় 8টা বেজে গেছে। তো এবার সে যখন গেছে তখন মোটামুটি আবার সেই গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ঘুটঘুটে অন্ধকার ভিতরে। তো 20-25টা গাছ এটা অতিক্রম করতে তার কতক্ষণ লাগবে? তো এইবার সে চিন্তা করছে আজকে চোখ বন্ধ করে একটা দৌড় দিত। তো অনেক দৌড় দিচ্ছে কিন্তু আবারও সেই সেম প্রবলেম, ও যত সামনে যায় গাছগুলো আর শেষ হয় না, ও যত সামনে যায় ওই বিল্ডিংটা আর ওর কাছে আসে না, ও মানে কি আরেকটু দূরে আরেকটু দূরে। এবার ওর মনে হলো আমি একটু দাঁড়াই। তো ততক্ষণে ওর মনে একটা বোধ কাজ করতেছে, সামথিং ইজ রং হিয়ার, বিকজ গতকালকে যা ঘটছে সেটা তো আমি স্বপ্নে দেখি নাই, সেটা আমি বাস্তবে ঘটছে এবং আমি শিওর। তো সে এবার একটু মোটামুটি সাহস নিয়ে সে বাট এবার উল্টা ঘুরছে, উল্টা ঘুরে সেটা করছে যে আগের বার তো বিল্ডিংটার দিকে যাচ্ছিল, এবার উল্টা ঘুরে সে পিছনের দিকে যাওয়া স্টার্ট করছে। তো এই টেকনিকসটা আমি জানি না ও কোত্থেকে শিখছে, ও বললো যে এইটা আমার খুব কাজে দিছিল, আমি জাস্ট উল্টা হয়ে হাঁটা শুরু করছি, যে তুমি আমার কাছে আসবে না আমি তোমার কাছে যাব। তো ও সামহাউ মেবি মানে এই ব্যাপারটা কিভাবে ওর মাথায় আসছিল ওই মুহূর্তে জানি না, ও আমাকে শেয়ার করলো যে আমি উল্টা হয়ে পিছন দিকে হাঁটা শুরু করলাম। এবার ও খেয়াল করলো যে সামনে থেকে কেউ একজন হাসতেছে, আর ওই যে বললাম আগের দিন মাসুম মাসুম করে ডাকতেছে, এবার সে মানে হাসতে হাসতে বলছে মাসুম মাসুম। প্রতিবার যেটা হতো, সে যখন পিছনে তাকাইতো তখন কিন্তু সেই দাগটা আগের দিন মানে কে ডাকতো সে দেখতে পায় নাই। এইবার সে পেছন থেকে আসার কারণে সে সামনে খেয়াল করলো যে একজন বয়স্ক লোক, এবং তার বয়স আনুমানিক এমন হবে যে বয়সী মানুষ বিশ্বে এখনো বেঁচে আছে কিনা এটা মানে বিরল হতে পারে তার ধারণা। সে আমাকে যেভাবে ডিসক্রাইব করছে যে এটা মোর দেন 120-130 এরকম ইয়ার্স হবে, মানে হয়তো আমরা মাঝে মধ্যে দেখতে পাই পেপার পত্রিকাতে যে এরকম বয়স্ক মানুষ এক দুজন বেঁচে আছে যাদের বয়স হচ্ছে 110-120-130 এরকম। তো বললো যে এরকম একটা মানুষ, এবং সে একদমই বুড়া থুরথুরা, কোনো ভয়ঙ্কর কিছু ব্যাপার না, একটা নিরীহ একটা মানুষ। সে হাসতেছে আমার দিকে তাকায় তাকায় আর মাসুম আমার নাম ডাকতেছে, কিন্তু একদম কুজা হয়ে গেছে বয়স্ক লোকটা, একদম মানে কুজা হয়ে গেছে বয়সের ভারে। এবং সে বারবার যখন তাকে ডাকতেছে তখন একটা পর্যায়ে গিয়ে সে বলতেছে যে মানে কি হয়েছে, কি প্রবলেমটা কি, তুমি আমাকে কেন ডাকতেছো? তো ওই ও ধারণা করছিল যে ওটা ইটালিয়ান লোক, তো ওর ভাষা বুঝবে না, ও আবার ইংরেজিতে বলছে হোয়াটস গোয়িং অন, তুমি আমাকে কেন ডাকাডাকি করতেছো? তো তখন ও আসলে ওই ভদ্রলোক ওকে বাংলায় রিপ্লাই করছে, এটা খুব মজার ছিল আমার কাছে। ও বলছে যে একদম ক্লিয়ারলি আমি শুনতেছি, বলতেছে যে তুমি ওখানে যেও না, হ্যাঁ তুমি ওখানে যেও না। তো ও বলছে আমি ক্লিয়ারলি শুনতেছি ওই লোকটা আমাকে বলতেছে, এত বয়স্ক একটা লোক কিন্তু ওর ভয়েসটা একটা 20-22 বছরের তরুণের ভয়েস এর মতো, তুমি ওখানে যেও না, একদম বোল্ডলি বলতেছে। সুতরাং ওই বয়স্ক লোকের পক্ষে এত লাউডলি কথা বলা কিভাবে সম্ভব আমি জানি না। তা বললাম ওয়াই, আমি কেন যাব না? তো সে বলতেছে যে তোমার জন্য ওখানে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, এবং ওখানে আজ পর্যন্ত কেউ যেতে পারে নাই, তুমিও যাওয়ার চেষ্টা করো না। তো বলতেছে যে কি আজব আমাকে তুমি বোকা বানাচ্ছ, আমি এখানে নতুন বলে, হ্যাঁ তুমি আমার সাথে বোকামি, মানে আমাকে তোমার ছোট বাচ্চা মনে হয়। অ্যান্ড সে ওই লোকটা বলতেছে আমি তোমাকে বলছি তুমি ওখানে যেও না। তো বলছে না আমি ওখানে যাব। তো বলছে ওকে তোমার উইশ, তুমি যাও। তো ও এবার জাস্ট আবার ঘুরছে, ঘুরে খেয়াল করলো যে বিল্ডিংটাকে এতক্ষণ যেরকম 10 কদম 10 কদম দূরে মনে হচ্ছিল, এবার জাস্ট ঘুরে দেখা যায় ওই বিল্ডিং এর কলিং বেল বক্স, এবং জাস্ট নিচতলায় একটা ওদের যে বড় মেইন ডোর থাকে, মেইন ডোর একটা কলিং বেল বক্স আছে, ও একদম ওই জায়গাটায় পৌঁছায় গেছে। তো এবার ও কি যেটা করছে মানে, আরে এতক্ষণ ধরে আমি আসলে কি ভাবতেছিলাম, আসলে সামথিং আমার সাথে কেউ কিছু ছিল না, আমি অযথা এগুলো ভয় পাচ্ছিলাম। ও ধরে নিয়েছে যে সামনে আসলে এতক্ষণ কেউই ছিল না, ওর কাছে মনে হচ্ছে যে এটা কিছুই না, এটা ঘোরের মধ্যে আছে অ্যাকচুয়ালি। ও ঘুরে ওই কলিং বেল বক্সে মানে বারবার টিপতেছে, বারবার টিপতেছে। তো উপর থেকে সামহাও একটা মানে যেই ফ্লোরে মানে দোতলা থেকে যেখানে বললাম যে ওইটাকে মনে হচ্ছিল ওখান থেকে কেউ ফাইট করতেছে, উপর থেকে একটা মানে চাবি ফালানো হয়, এবং চাবিটা হচ্ছে একটা মানে গোল্ডেন কালারের, এবং সে আমাকে বলে যে ওই চাবিটা আমি মানে এত সুন্দর একটা চাবি যে নর্মালি আমার কাছে আমি কখনো কোনো তালা চাবির চাবি এরকম দেখি নাই, এত সুন্দর। বাড়িটা অনেক পুরনো কিন্তু বাড়ির তালার যে চাবিটা একদম ইনটেক, মনে হচ্ছে মাত্র বোধ হয় চাবিটা তৈরি হয়েছে। তো চাবিটা সে নেয়, নেওয়ার পরে সার কাছে মনে হয় যে তো পুরো গোল্ডের, মানে এটা একদম পিওরলি গোল্ডের একটা চাবি। তো সে জাস্ট ওই লকের মধ্যে এরকম দিয়ে ঘুরাইছে। তো ঘুরানোর সাথে সাথে সে খেয়াল করলো যে ওই দরজাটা যখন খুললো পুরো ঘরটা মানে নর্মালি আমাদের বাড়িগুলো কি হয়, ইট পাথর সিমেন্ট কিছু একটা দিয়ে তৈরি হয়, অথবা উডেন হইতে পারে, ওই বাড়িটা পুরোটা হচ্ছে গোল্ড দিয়ে মোড়া। বলতেছে যে আমি ভেতরে ঢোকার পাশে আমার কাছে মনে হলো যে বাড়ির ওয়ালগুলো সব গোল্ডের, অ্যান্ড বাড়ির কোনো ফার্নিচার নাই, কিচ্ছু নাই। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন ঢুকে পড়ছি, ঢুকে আমি খেয়াল করতেছি যে পুরোটা গোল্ড, কোনো সিঁড়ি নাই, তা দোতলায় উঠে কেমনি মানুষ? নর্মালি যদি একটা ডুপ্লেক্স বাড়িও হয় ভেতরে একটা সিঁড়ি থাকবে বা বাহিরে একটা সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে তো দোতলায় উঠবে। ওই আমি উপরে তাকাচ্ছি, কিচ্ছু নাই, উপরে পুরো ফাঁকা। পুরো চারপাশে আমি দেখতেছি যে গোল্ডেন একদম মানে গোল্ডের ওয়াল, গোল্ড দিয়ে প্রলেপ দেয়া নাকি গোল্ড আমি বুঝতে পারতেছি না, বাট ট্রু যে আমি মেঝেটাও যে দাঁড়ায় আছে এটাও গোল্ডের। ও তখন ওখানে গিয়ে ও ফিল করে যে ওর অক্সিজেন নিতে প্রবলেম হচ্ছে, ও কোনো রকমের অক্সিজেন পাচ্ছে না। অ্যান্ড সামহাও ও মানে ওই সময় যেটা ঘটে, ওই যে বয়স্ক লোকটা ওই দরজার বাহিরে থেকে ওরে বলতেছে তুমি মারা যাচ্ছ, তুমি মারা যাচ্ছ, আমি তোমাকে না করেছিলাম এখানে আসতে। তো ও বলতেছে কিছুই হচ্ছে না আমার, কিন্তু ওর কিন্তু খুব কষ্ট হচ্ছে, ও নিঃশ্বাস নিতে পারতেছে না, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো ওই লোকটা আবার বলছে আমি তো তোমাকে না করছিলাম যে তুমি ভিতরে যাও না, তুমি তো আমার কথা শুনতেছো না, তুমি আরো বড় বিপদে পড়বা, তুমি বের হয়ে আসো। তো ওর তখন মানে মনে হচ্ছে যে আমি কি করতেছি অ্যাকচুয়ালি, আমি কোথায় আসলাম? তো এই দেন ভাবতে ভাবতে ওর মনে হলো কি যদি এত কাছে যখন আসছি আমি আর একটু সামনে দিয়ে, ওই যে দোতলায় যে আমি দেখছিলাম দোতলায় যায়, এখন দোতলায় যাবো তো কোনো সিঁড়ি খুঁজে পায় না। তো আর একটু সামনে গিয়ে ও খেয়াল করে যে একটা কুয়া, মানে আগে যারা আমরা জানি যে গ্রামে পানি তোলা হইতো, ওরকম একটা কুয়া এবং ওই কুয়ার ওখানে একটা বালতি আছে, ওই বালতিটা ফেলে হয়তো পানি তোলা হয় এরকম। তো জাস্ট ঝুঁকি দিছে, তো ঝুঁকি দিয়ে দেখতেছে যে কুয়ার মধ্যে সামহাও 4-5 কঙ্কাল পড়ে আছে এবং কঙ্কালগুলো আবার আপনার দুইটা ভয়ানক প্রাণী, প্রাণীগুলো বলতেছে যে এটা কি কুকুর বলবো না শিয়াল বলবো আমি জানি না, বাট দুইটা উদ্ভট রকমের প্রাণী যারা আছে ওই কঙ্কালগুলোকে যে খাইছে না, খায় ওরা রেস্ট নিতেছে এবং এত ভয়ঙ্কর অবস্থা যে একটা কঙ্কাল মানে ওর দেখে মনে হচ্ছে যে এটা রিসেন্টলি খাইছে, এটা হয়তো বা 3-4 মধ্যে খাইছে, এটা খুব বাজে অবস্থা, আর বাকিগুলো অনেকদিন আগে খাওয়া, বোঝাই যাচ্ছে যে ওটা ওই জায়গায় ওরা হচ্ছে মানে খুব বাজে ভাবে এটা খাইছে, খাওয়ার পর একটা ভয়ঙ্কর অবস্থা। ও জাস্ট ওখান থেকে তাকায়া এবং ওইখানেই সামহাউ মানে ও ফেইন্ট হয়ে যায় এবং পরের দিন জাস্ট ওর যখন জ্ঞান ফিরে তখন ও একটা হসপিটালে ছিল অ্যান্ড হসপিটালে ওখানে সামহাউ ওই ওই মানে কোনো একভাবে ওকে বলা হয় যে তোমাকে আমরা পাইছি হচ্ছে, ওকে পাওয়া যাচ্ছে ওই যে বলা হয়েছিল যে ওর বাড়িটা যেখান থেকে ওরা যে রাস্তা দিয়ে ও যাইতো ওই রাস্তা দিয়ে পার হয়ে তো আসলে গাছপালা, তারপরে ওই গাছপালার পরে একটু উঁচু জায়গা মাটি দেয়া, তারপরে হচ্ছে গিয়ে এই ইয়েটা ছিল বাড়িটা ছিল। তো বলতেছে যে হসপিটালে বলা হয়েছে যে তোমাকে এই রাস্তায় পাওয়া গেছে, তো কোন রাস্তায় দেখা গেল যে এই রাস্তা দিয়ে ও রোজ অফিসে যাইতো। তো ও বলতেছে আমাকে যে আমি এই ঘটনাটা যখন উনাদেরকে বলি তখন উনারা বলে যে এখানে তুমি বাড়ি কই পাইলা, তো ওর যখন আবার ওই রাস্তা ওরা নিয়ে যায় নিয়ে গিয়ে বলে যে তোমাকে এইখানে পাইছি, তো এইখানে যখন ও তাকায় ও সামনে দেখে যখন ক্লিয়ারলি একটা সবুজ মাঠ, দ্যার ইজ নো মানে কোন রকমের গাছপালাও নাই, কোনো বাড়িও দেখা যায় না, জাস্ট ওর এলাকাতে দুইটা বাড়ি, একটা ও থাকে আর একটা অনেক দূরের ডিস্টেন্স একটা বাড়ি। তো ওই মাঝখানে যে 3 যে বাড়িটা মানে আমরা যে বলেছিলাম গল্পের শুরু যে 3 বাড়ি ওখানে স্ট্রং, ওখানে 2 বাড়ি ছিল, তাহলে মাঝখানের ওই বাড়িটা কোথা থেকে আসলো, ও কি দেখলো, ও ওখানে কার কাছে গেল, কোন বয়স্ক লোক ওকে বারবার ডেকে নিয়ে আসলো, বারবার ওকে বাঁচাইতে চাইলো, ও আজ পর্যন্ত এটা কোনো ব্যাখ্যা দিতে পারে না, বাট ও আমাকে বলছে যে আই এম প্রিটি শিওর যে আমি ওখানে গেছিলাম অ্যান্ড আমি এগুলো সব দেখছি এবং যে বয়স্ক লোকটা অ্যাকচুয়ালি আমাকে হেল্প করার জন্য বারবার যেতে না করছিল ওই আমাকে, আমি সম্ভবত ওইখানেই পড়েছিলাম, উনি এনে আমাকে রাস্তায় ফেলে রেখে দিয়েছে যাতে করে কেউ আমাকে হেল্প করতে পারে। এই ঘটনা আসলে আমি কাকে বলবো কি বলবো জানি না, তুমি যেহেতু ভূত স্টুডিও করো তোমার ওখানে অনেক গল্প আমি শুনি, তোমার সাথে শেয়ার করলাম। অ্যান্ড ও প্রায় এখন 17 ধরে ওখানে থাকে, এটা ও জীবনে প্রথম বছর যখন গেছিল তখনকার ঘটনা, এটা ওখানকার কেউ বিলিভ করে না, ও কাউকে বিশ্বাস করাইতে পারে না, বাট অ্যাজ এ ফ্রেন্ড আমার সাথে যখন শেয়ার করে আমি বলছি যে কার কেউ বিলিভ না করুক আমি বিলিভ করি, কারণ আমি তো ভূত স্টুডিওতে এরকম অনেক ঘটনা শুনি যেগুলো ভৌতিক প্যারানর্মাল, যেগুলো স্বাভাবিকভাবে আমরা কেউ বিশ্বাস করতে চাই না। তো আজকে এরকম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের থার্ড গেস্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তার আগে আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরে আসবো তখন নিশ্চয়ই আপনাদের সাথে আরো ভৌতিক কিছু ঘটনা শোনাবো, কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 এ।
Hello guys, this is Rafsan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
Guys, থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। Hello guys, this is Rafsan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
Guys, থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
অলরাইট, বিরতির পর আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, আর উদয় রয়েছে আপনার সাথে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এক্স্যাক্টলি, প্রাণ পটাটা আসলে চিপস না বিস্কিট, এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে, কারণ এটার ক্রিসপিনেসের কারণে মাঝে মধ্যে এটাকে চিপস মনে হয়, বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো বিস্কিট, আপনাকে কিন্তু খেয়ে বুঝে নিতে হবে প্রাণ পটাটা আসলে চিপস না বিস্কিট। রাইট নাও আপনাকে বলছি, ভূত স্টুডিওতে যদি আগামী পর্বে আপনি আসতে চান ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলার জন্য, তাহলে কি করবেন, আপনার মোবাইলের মেসেজে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, লিখুন নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠিয়ে দিন আমার ঠিকানা 26969 এই নাম্বারে। আবারও বলছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, দিয়ে নিজের নাম লিখুন, নিজের লোকেশন, নিজের প্রফেশন লিখুন, তারপর পাঠিয়ে দিন আমাদেরকে 26969 নাম্বারে। হতে পারে এই ঘটনাগুলো আপনার নিজের সাথে ঘটে যাওয়া, আবার এমনও হতে পারে যে ঘটনাগুলো আপনি আপনার দাদুর কাছ থেকে বা আপনার মায়ের কাছ থেকে শুনেছেন। কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা হতে পারে, কোনো একটা হন্টেড প্লেসের ঘটনা হতে পারে। সব মিলে যদি আপনার কাছে অ্যাটলিস্ট তিনটা ঘটনা থাকে তাহলে আপনি রেডিওতে আসতে পারেন এবং রেজিস্ট্রেশনটা করতে পারেন। ঠিক আছে, নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করবেন, কারণ অনেক সময় হয় কি অনেকে অন্যের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করেন, যার কারণে আমরা আপনাকে রিচ করতে পারি না, শেষ পর্যন্ত আপনার ঘটনাগুলো রেডিওতে প্রচারই করতে পারি না। বয়োজ্যেষ্ঠ যে আঙ্কেলরা রয়েছেন, আন্টিরা রয়েছেন, তাদের কাছে অনুরোধ করবো আপনারা আসেন, বিকজ আপনাদের ঘটনা শোনার জন্য আমরা কিন্তু অনেক অধীর আগ্রহে থাকি। মাদ্রাসার বন্ধুরা নিয়মিত এই অনুষ্ঠানটা শুনছো, তোমরাও রেজিস্ট্রেশন করতে পারো। মাদ্রাসার অনেক টিচার রয়েছেন যারা আসলে বিভিন্ন এরকমের ঘটনা জানেন, সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রবাসে থাকেন যারা বর্তমানে বাংলাদেশে আছেন, এরকম অনেক প্রবাসী ভাই বোনেরা যদি প্রবাসে থাকা গল্পগুলো বলতে চান তারাও কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারেন। বাট রাইট নাও যেটা করতে হবে, ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। আবারও নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 এই নম্বরে। চলুন আমরা আমাদের সর্বশেষ গেস্টের সাথে কথা বলি। কি নাম ভাই আপনার?
ভাই আমার নাম হচ্ছে সৈকত হাসান।
সৈকত কি করেন?
আমি একজন স্টুডেন্ট।
কোথায় পড়ছেন?
আমি হচ্ছে আইডিয়াল কলেজ ধানমন্ডি থেকে।
আচ্ছা ঠিক আছে।
আমি এবার HSC কমপ্লিট করেছি।
আচ্ছা, HSC কেমন হয়েছে রেজাল্ট?
এই তো আলহামদুলিল্লাহ ভালো।
ভালো হয়েছে।
ব্যালকনিতে বসে বসে ফোন ইউজ করি, তো রাতে ফোন ইউজ করার রাত প্রায় 2-3 পর্যন্ত আমি ব্যালকনিতে বসে ফোন চালাই। তো এক আমি আবার রাতে আবার আমি কৌতূহলবশত আমি শুনছি মানুষের থেকে যে ছাদে নাকি কিছু ভৌতিক কিছু বা প্যারানর্মাল জিনিস দেখা যায়। তো সেটা ভেবে আমি প্রতি রাতে কৌতূহলবশত প্রায় সময় রাতে আশেপাশে বিভিন্ন ছাদে তাকাইতাম। আমি বিভিন্ন ছাদে কিন্তু কখনো কিছু দেখতে পাইনি। তো এক রাতে আমি ইয়াতে ব্যালকনিতে বসেছিলাম, তো পাশের ছাদে, পাশের ছাদটা যেহেতু আমার ব্যালকনির সিমিলার প্রায় সমান, তো পাশের ছাদে ছিল আবার ছাদ বাগান, ফুল গাছ ছিল অনেক। তো সেখানে আমি যা দেখতে পেলাম রাতের প্রায় 1:30 বাজে একটা মেয়ে, মেয়েটা প্রায় আমার সমবয়সী হবে হয়তো। তো মেয়েটা হচ্ছে যে ছাদে একা একা আসছে, তো ছাদের এই পাশ থেকে ওই পাশ একা একাই হেঁটে বেড়াচ্ছে, একা একা পায়চারি করতেছে, ফুলের গ্রান নিচ্ছে, ফুলের ফুল ছিটতেছে গাছ থেকে। তো আমি ভাবলাম হয়তো এই বিল্ডিং এ থাকে, তো মেয়ে থাকুক। আমি ওই দিকে আর তাকাইলাম না, কারণ মেয়ের দিকে হয়তো তাকাইলে মাইন্ড করতে পারে রাতের বেলা একটা মেয়ে আসছে ছাদে। তো আমি আমার মতো ফোন চালাচ্ছিলাম। তো কিছুক্ষণ 10 পর আবার লক্ষ্য করলাম যে মেয়েটা তখনও আছে। তো তখন লক্ষ্য করার পর আমি উঠে আমার রুমে চলে গেলাম। তো রুমে চলে যাওয়ার পর তারপর কিছুদিন আবার ব্যালকনিতে বসার পর কিছুদিন মেয়েটাকে দেখতে পেলাম না। কিছুদিন পর 4-5 পর মেয়েটা আবার এই রাতে প্রায় 1:00 দিকে মেয়েটা আসে, নর্মালি 12 পর, এর ভিতরে তাকে দেখা যায় না, 12 আগে তাকে দেখা যায় না। তো ব্যালকনিতে আমার রুমমেট যারা ছিল ওরা ঘুমায় গেছে সবাই প্রায়, তো আমি একা একা বসেছি। তো মেয়েটা সেদিন আসছে, আইসে সেদিনও হাঁটাহাঁটি করতেছে ছাদের মধ্যে, ঘুরতেছে, এই ওই ফুল ছিটতেছে, একই কাহিনী, নিজে নিজে একা একা আকাশের দিকে তাকায়, কি ভাবতেছে আমি বুঝতে পারি না। তো তার একটু আচরণগুলো একটু অদ্ভুত লাগছে আমার কাছে। তো এই মেয়েটা হচ্ছে যে ওই দিনও দেখলাম, ভাবলাম হয়তো মেয়েটা ছাদে রাতে আসে, মেবি মেবি পর্দা করে এই জন্য হয়তো রাতে আসে ছাদে। তারপর আমি ওই দিনও দেখলাম, দেখার এটা নর্মালি নেওয়া বিষয়টা, আমি ওই দিনও রুমে চলে গেলাম। তো এইভাবে কিছুদিন পরপর মেয়েটা আসতেছে ছাদে 12 পর। তো এক রাতে হচ্ছে যে ওই যে আমার ব্যালকনির পাশে যে ইয়েটা আছে ওদের ছাদের যে রেলিংটা, ওই রেলিংটা ইয়ে করে আমার ব্যালকনির সাথে লাগানো রেলিংটার পাশে মেয়েটা এসে দাঁড়াইছে। তো মেয়েটার একটু অদ্ভুতভাবে মুচকি মুচকি হাসতেছে, মানে আচরণগুলো আমার একটু অদ্ভুত লাগতেছে। তো সে একাই হাসতেছে, হাসাহাসি করতেছে। তো তার হাসি দেখে ভাবলাম কি পাগল, মাথায় কি সমস্যা আছে, নেই বুঝলাম না হাসতেছে কেন মেয়ে। তারপর আমি উঠে রুমে চলে গেছি। তারপর রুমে চলে যাওয়ার পর দিন ওই পাশের বাসার যেই কেয়ারটেকার, তো কেয়ারটেকারকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনাদের বাসায় যে রাতে 12 পরে একটা মেয়ে ছাদে আসে, এই মেয়েটা কি বাসার মালিকের মেয়ে, এই বাড়িওয়ালার মেয়ে নাকি? তো সে বলল না, বাড়িওয়ালার মেয়ে হবে কেন, বাড়িওয়ালা তো দেশেই থাকে না, তারা তো এই দেশের বাইরে থাকে তারা ফ্যামিলি সহ। তো আমি ভাবলাম আচ্ছা তাহলে কি 12 আর বলতেছে, আপনি কি ঘুমের ঘরে কথা বলতেছেন নাকি, আপনি স্বপ্নে দেখছেন 12 পরে ছাদে মেয়ে? 12 পরে তো ছাদে, আমি তো সন্ধ্যাবেলায় ছাদের গেট অফ করে দিই, আপনি ছাদে 12 পরে মেয়ে দেখলেন কোথা থেকে? তো সেই বিষয়টা আমার একটু ভাবাইলো, ওই বিষয়টা আমি একটু বুঝতে বাকি রইল না, ওইটা আসলে আমার কিসের আমি প্রত্যক্ষ করছি। তো এরপর থেকে আমি আর রাতে ছাদে ওই ব্যালকনিতে যাওয়া হয়নি। বারোটার পরে যখন যতক্ষণ ব্যালকনিতে ছিলাম আমরা ফ্রেন্ডসরা সব সবাই একসাথে যখন ছিলাম তখন ততক্ষণই ব্যালকনিতে ছিলাম, তারপর থেকে আর ওই ব্যালকনিতে যাওয়া হয়নি। তো তার কিছুদিন পর এক রাত একদিন আমার হচ্ছে আমার রুমমেট যে সে হচ্ছে যে তার বাসায় চলে গেছে, তো পাশের রুমে ছিল, আমার রুম হচ্ছে যে ফাঁকা ছিল, আমি একাই ছিলাম রুমে। তো আমার রুম থেকে ওই ওর বাসায় যাওয়ার পরে আমি বাইরে থেকে রাতের আটটা থেকে নয়টা পর্যন্ত নয়টার দিকে আমি রুমে আসি। রুমে ঢুকার পর রুমের লাইট অফ ছিল, তো লাইট অফ থাকার পর ওই যে ওর যেই খাট, আমার রুমমেটের যেই খাট, ওর রুমমেটের খাটে ওর মতো দেখতে একটা অবয়ব বসেছিল। আমি হঠাৎ করে ভাবলাম হয়তো আমি ওরে সবসময় রুমে ঢুকে দেখি তো ওই জন্য ভাবলাম যে ও হতে পারে। তখন কিন্তু ভাইয়া ছিল ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসও আমার এই রুমে ঢুকার সাথে সাথে যেন একটা গরম ফিল হলো, একটা গরম বাতাস। তো সাথে সাথে রুমের লাইট অফ অন করলাম, অন করার পর আর কিছু নেই, কিছু দেখতে পেলাম না। রুমের লাইট অন করার পর আমি রুমের তারপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ছি। রাতে শুয়ে পড়ার পর যখন লাইট অফ করলাম রুমের, লাইট অফ করার পর আমার পাশের যে বিছানায়, আমার পাশের বিছানায় দেখলাম যে ওই আমার সেই ফ্রেন্ডের অবয়বের মতো একটা কিছু, ও তার মতোই সেই ওই বিছানায় শুয়ে আছে। তো তাকে দেখে আমি ভাবলাম যে হয়তো আমি এটা আবারও ভুল দেখতেছি। আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করলাম, ফ্ল্যাশ লাইট অন করার পর তা কিছু নেই, আবার কিছু দেখতে পেলাম না। তারপর হচ্ছে যে আবার ইয়ে করলাম আমি, আবার আবার লাইট অফ করার পরে দেখতে পেলাম আবার সেই অবয়ব। সেই অবয়ব দেখার পর তা আমার এবার ভিতরে একটু ভয় সঞ্চার কাজ করছে। তারপর আমি রুমের লাইটগুলো অন করলাম, আয়াতুল কুরসি পড়লাম, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিলাম। তো বুকে ফু দেওয়ার পর আর ওই রুমের মধ্যে আর লাইট অন অফ করলাম না ওই দিন রাতে। তো আমার বিছানা হচ্ছে একেবারে জানালার পাশে, তো জানালার পাশে হওয়াতে তো জানালার পাশ থেকে একটা দারুণ একটা ফুলের, একটা বেলি ফুলের গ্রান আসতেছিল, মানে স্মেলটা ছিল খুবই কড়া, জানালার পাশ থেকে গ্রান আসতেছিল আর কে জানে হাসতেছিল, কয়েকটা মেয়ে একসাথে জোরে জোরে হাসার যে আওয়াজ সেটা বাইরে থেকে আসতেছিল, যে অনেকে জোরে হাসতেছে বা আমাকে থেকে উপহাস করতেছে, এরকম হাসি উপহাসের হাসির মতো লাগছিল। তো সেই রাতে আমার আর ভালো করে ঘুম হলো না, এই ফোন টোন ফোন টিপেই সারা রাত কাটাই দিলাম। তারপর পরদিন আমি এই বিষয়টা স্থানীয় একজন মসজিদের ইমাম তার সাথে শেয়ার করলাম, তো সে বলল, সে সব কিছু মানে আমার কাছ থেকে শুনে সে বলল যে আপনি তো আসলে একজন দুষ্ট জিনের কবলে পড়ছেন, তো সমস্যা নাই, ও আপনাকে দূর থেকে মাঝে মাঝে একটু ইয়া করে আকর্ষণ করে, সেটা সমস্যা নেই, আপনি প্রতি রাতে আয়াতুল কুরসি আর কিছু দোয়া দুরুদ পড়ে ঘুমাবেন। তো সেই দিন থেকে আমি আয়াতুল কুরসি দোয়া দুরুদ পড়ে ঘুমালাম। তো সেই দিন সেই রাত থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ভাই আমার প্রথম ঘটনা।
দুর্দান্ত শ্রীকর, দুর্দান্ত লাগছিল ঘটনাটা শুনতে, নিশ্চয়ই এরকম আরো ঘটনা তোমার কাছ থেকে শুনবো। তার আগে দেখি আমাদের বন্ধুরা কি বলছে। আমাদের সাথে জয়েন করেছে সিনথিয়া জামান, আজকে শোটা ভালো লাগছে, গল্পগুলোও ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদের সাথে জয়েন করেছে এদিকে আফরা, আফরা বলছে আমি এবং আমার মা দুজনই ভৌতিক স্টুডিও ভূত স্টুডিও শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে জয়েন করেছে এদিকে বন্ধু, নাম হচ্ছে কালাম, তিনি বলছেন আমার বয়স প্রায় 55, আমি আপনাদের এই শোটা নিয়মিত শুনি, আমার ভালো লাগে জাগো এফএম কে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে মূল্যবান মতামত দিয়েছেন। এবং আমরা সবসময় বলি আমাদের কাছে সবাই খুব ইম্পর্টেন্ট, সে যে কোনো বয়সের বন্ধন, আপনাদের ভালোবাসা আপনাদের আদর স্নেহ নিয়ে এগিয়ে যাচ্ছে ছোট্ট শিশু জাগো এফএম, যার বয়স মানে খুবই অল্প। কিন্তু আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে রত্না, তিনি বলেছেন আজকে শোটা ভালো লাগছে, আমি এবং আমার হাজবেন্ড দুজনই একসাথে হয়ে ফুড স্টুডিও শুনি, ভালো লাগলো, পরিবার নিয়ে আপনারা শুনছেন। এবার আমি চলে যাবো আবারও আমার বন্ধু সৈকতের কাছে। সৈকত, তোমার কাছ থেকে আজকের অনুষ্ঠানের শেষ ঘটনাটা আমরা শুনতে চাই, বলো ভাই।
তো ভাইয়া আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে ওইটা আমার ফ্যামিলির সাথে ঘটা, এইটা আমার সাথে আমি তাদের থেকে শুনেছি। সেই ঘটনাটা হচ্ছে যে আমার জন্মের আগে থেকে, আমার জন্মের আগে ঘটনাটা শুরু হয়েছিল, সেটার এন্ডিং এখনো হয় নাই। তো ভাই আমার যে প্রথম যে মানে সরি দ্বিতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমার জন্মের আগে আমার একজন আমার এক ফুফু আমার বাসায় ছিল, উনি হচ্ছে যে আমার নিজের বাসায় আসছে। তো ওই ফুফুর হচ্ছে যে একটা আমার বাড়ির কাছে ছিল একটা ডুমুর গাছ, তো হচ্ছে যে ওই ডুমুর গাছে ইয়ে মধুর চাক ছিল। তো মধুর চাকে আমার ওই ফুফুর যে হাজবেন্ড উনি হচ্ছে যে রাতের বেলায় ওই মধুর চাক থেকে মধু সংগ্রহ করতে উঠছে। তো মধু সংগ্রহ করতে আমরা নর্মালি জানি যে আগুন লাগে, আগুন জ্বালানোর পর সেই মৌমাছিগুলো চলে গেলে মধু সংগ্রহ করা হয়। তো সেদিন হচ্ছে যে তিনি রাতের বেলায় উঠলো মধু সংগ্রহ করার জন্য, তো গাছে গাছ উঠার পর যখন আগুন লাগাইছে মধুর চাকে, চাকে আগুন লাগানোর পর সেখান থেকে ওই সেখানে ছিল জিন, একদল জিন ছিল, তাদের মধ্যে একজনের গালে আগুন লেগে তাদের গাল পুড়ে যায়, একজনের গাল পুড়ে যায়। তো সেই সেই তার কি করলো, সেই ক্ষোভে সে হচ্ছে যে আমার ওই আঙ্কেল লাগে যে সম্পর্কে মানে আমার ফুফুর হাজবেন্ড, ওনাকে গাছ থেকে ফেলে দিল নিচে। গাছ থেকে নিজে ফেলে দেওয়ার পর উনি হালকা আহত হয়েছে, বাট ওই মধু যারা যারা খাইছে তাদের সবার পেটে ব্যথা হয়েছে। তো সেই মধু থেকে সেই মধু কারা কেউ খেয়ে মানে তারা সবাই অসুস্থ হয়ে গেছে এক কথা বলতে। তারপর সেই আমার আঙ্কেল তার কর্মস্থল ঢাকায় ফিরে আসলো। তারপর কিছুদিন পর তার একটা 4 বছরের ছেলে ছিল, ওই ছেলের নাম ছিল শাহাদাত। সে হচ্ছে যে ওই পানির ধারে দাঁড়িয়ে আছে, পানির ধারে যখন ওই মানে বর্ষাকাল ছিল তখন, তো পানি প্রায় তখন ছিল এটা 2002 থেকে 2003-এর ঘটনা, তখন হচ্ছে যে পানি প্রায় থই থই করতো, পানির অনেক পানি হতো তখন বর্ষাকালে প্রচুর পানি হতো। তো পানির ওই দাঁড়ে দাঁড়িয়ে আছে ঘাটের পাশে দাঁড়ায় থাকার সময় তখন ওই দুপুরবেলায় ওই পাশ দিয়ে হচ্ছে যে ইয়া যাচ্ছিল, এই ওই জিনটা যাচ্ছিল ওই পাশ দিয়ে। তো তার একটা ওই ক্ষোভটা, তার যে গাল পুড়ে যাওয়ার যে ক্ষোভ, সেটা তার মানে মিটে নাই, তার একটা রাগ ছিল ভিতরে। সেই রাগ থেকে সে বাচ্চাটাকে থাপ্পড় দিয়ে পানিতে ফেলে দিল। সে বাচ্চাটাকে পানিতে ফেলে দেওয়ার পর পাশে ছিল হচ্ছে যে একটা খালের মতো, ওই খালে সেই স্রোত ছিল প্রচুর, স্রোতে সে গিয়ে অনেকটা দূরে গিয়ে একটা গাছের সাথে আটকেছিল। তো তাকে যখন পানি থেকে উঠানো হলো, পানি থেকে উঠানোর পর তার গালের মধ্যে আঙ্গুলের ছাপ পাওয়া গেল। তো সেটা দেখে আর কারো বুঝতে বাকি রইল না আসলে বিষয়টা কি, সেটা কি বিষয় থেকে হয়েছে। তো সেইটা তাকে পরে সে মারা গেল। তো মারা যাওয়ার পর কিছুদিন পর এই ঘটনাটা ভাইয়া এখানে শেষ হলেও পারত, কিন্তু না, এই ঘটনাটা এখানে শেষ হয়নি। তারপর হচ্ছে এর কিছুদিন পর, তার কিছুদিন পর থেকে আমার আম্মুর উপর সেই জিনটা আমার আম্মুর উপর আক্রমণ করলো। আমার আম্মু হচ্ছে এক রাতে বাহিরে গেছে, বাসার বাইরে গেছে, তো তাকে হঠাৎ করে গলায় চাপ দিয়ে ধরে জিনটা এসে। তো আম্মু ওই সময় আম্মুর উপর আম্মুর গলায় চাপ দিয়ে আম্মুর উপর ভর করে, তো ভর করে তাকে হচ্ছে যে হুজুর আনানো হয়, কিন্তু হুজুর দিয়ে কোনো সেই জিন তাড়ানো যায় না। তো একজন আমার এলাকায় একজন প্রসিদ্ধ কবিরাজ ছিল, তাকেই ওই সেই কবিরাজ আসে, আইসা তাকে সব মানে জব নেয়, তার কাছে কথা নেয়, জিজ্ঞেস করে তার নাম বা কেন সে এরকম করতেছে, সে কেন আমার আম্মুর উপর ভর করছে, এইগুলো জিজ্ঞেস করার পরে বলে যে ওই যে মধুর চাক ভাঙতে গিয়ে যে তার গাল পুড়েছে, সেই সেই জন্য সেই ক্ষোভে সেই জিদে সে এখনো তার আমার পরিবারকে ক্ষতি করতে চাচ্ছে। তো কবিরাজ তাকে জিজ্ঞেস করলো, তো আপনাকে আপনার গাল পড়ছে সেটা আমরা আপনার দুঃখিত, তো আপনার এখন কি করলে আপনি মানে এই পরিবার থেকে একবারে বিদায় নেবেন। তখন সে বলল, আমি তো যাব না, আমি এই পরিবারের আরেকজন আমার আরেকটা মানুষ নিব, একজন তো নিছি আরো নিব, একজন নিয়ে আমার হবে না। তো বলতেছে এটা আপনি আপনার বলেন, আপনি কি সম ওই জিনকে বলতেছে, ওই সময় কবিরাজ তাকে তুই তুই সম্বোধন করতেছিল। তো কবিরাজ তাকে বলল, তুই কি এভাবে যাবি নাকি তোরে মানে আমি আরো ঝাঁটার বাড়ি মেরে দিব তোর একবারে, তোর তাবিজ একবার এরকম করে সেট করে দিব, তুই এই বাড়িতে আর ঢুকতে পারবি না। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে আমি যাব, আমাকে ভোগ দেয়া লাগবে। আচ্ছা ঠিক আছে কি ভোগ? সে বলল যে আমাকে নতুন কাপড় আর হচ্ছে যে ফলমূল, বিভিন্ন কয়েকটা ফলের আইটেম বলল, আর হচ্ছে মিষ্টি, এগুলো একটা 3 রাস্তার মোড়ে দিয়ে আসতে হবে আর সন্ধ্যার পরে। আর তার শর্ত ছিল হচ্ছে যে ওই 3 রাস্তার মোড়ে দেওয়ার পরে যে দিবে ভোগটা সে পিছনের দিকে তাকাতে পারবে না। তো ওই তার কথা মতো দেওয়া হলো, একটা 3 রাস্তার মোড়ে ফল, নতুন কাপড় আর হচ্ছে যে মিষ্টি দেওয়া হলো। দেওয়ার পর ওইটা দেওয়া ভোগটা দিয়েছিল আমার দাদা। তো দাদা ভোগটা দেওয়ার পরে সে ভুল করে ফেলছে, ভুলক্রমে সে পিছনের দিকে তাকায় ফেলছে। তো তার পিছনে তাকানোর ফলে সেই জিন আর সেগুলো গ্রহণ করলো না, পরদিন সকালে গিয়ে সেইগুলো সেখানেই পাওয়া গেল। তার কিছুদিন পর আবার হচ্ছে যে আমার আম্মুর উপর আবার সে আক্রমণ করলো। আক্রমণ করার পর সেই কবিরাজকে আবার ডেকে আনা হলো। সেই কবিরাজ তাকে আবার জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তোমাকে তো ইয়া দেওয়া হয়েছে, তোরে এই ভোগ দেওয়া হয়েছে, ভোগ কেন গ্রহণ করলি না? বলতেছে ভোগ তো দেওয়া হয়েছে কিন্তু আমার শর্ত তো মানা হয় নাই। বলে শর্ত মানে কি? আমার তো বলতেছে আমার শর্ত হচ্ছিল যে পিছনের দিকে তাকানো যাবে না ভোগ দেওয়ার পর, কিন্তু পিছনের দিকে তাকাইছে সে, তো এই জন্য আমি ওই ভোগ গ্রহণ করিনি। তারপর হচ্ছে যে আবার তাকে দেওয়া হলো তার শর্ত মতো, আবার ভোগ দেয়া, কিন্তু ওই দিন আর মিস্টেক হয় নাই, তারপর ওই ভোগ দেয়া আর পিছনে তাকানো হয় নাই। তারপর ভাইয়া কিছুদিন ভালোই ছিল, কিছুদিন আর কোনো সমস্যা হয় নাই। তারপর ওই কবিরাজ আম্মুকে কিছু তাবিজ দিল, তো তাবিজ হচ্ছে যে সেইগুলা গলায় রাখছিল কতদিন, কিছুদিন ভালোই ছিল। তারপর কিছুদিন পর প্রায় 6 মাস বা 1 বছর পর সেইগুলো হচ্ছে যে আমার আম্মুর গলায় চাপ দিয়ে আবার ওই তাবিজ সে খুলে নিয়ে গেছে ওই জিন। এই তাবিজে তাকে বলতেছে, সে বলতেছে এই তাবিজ, এই নর্মাল তাবিজে আমাকে আবদ্ধ করা যাবে না, এগুলো আমার কিছুই না, এগুলো আমার ব্যাপারই না। তো সেটা শোনার তো ওই কবিরাজ কি করলো, তারপর আমার বাড়ি বন্ধ করে দিল, বাড়ির চারপাশে চারটা ওই যে গজাল বলে গ্রামে, ওই ওইগুলা চারিদিকে পুঁতে দিয়ে একদম লোহা চারিদিকে পুঁতে দিয়ে এইটা বাড়ি বন্ধ করে দিল। তো বন্ধ করে তো কবিরাজের শর্ত ছিল যাতে ওই যে বাড়ি বাড়ির চার সীমানায় যে সীমানার মধ্যে ওই লোহাগুলো পোতা হয়েছে সেইখানে যাতে কোনো নাপাক কিছু বা প্রস্রাব পায়খানা কিছু না করা হয়। তো ছোট বাচ্চারা তো আর এগুলো বুঝে না, ছোট বাচ্চারা ওই সেখানে কিছুদিন পর প্রস্রাব করার ফলে ওই বাড়ির যেই আবদ্ধ ছিল সেটা খুলে গেছে, সেখানে আবার জিনরা প্রবেশ করতে পারতেছে বাড়িতে। তো আবার ঢুকার পর কিছুদিন পর আর এই ঘটনাটা হচ্ছে যে এই আমার আম্মুর উপর তারা সবসময় আক্রমণ করতো, বিশেষ করে বর্ষাকালে। এই যতই হইতো সব বিশেষ করে ঘটনাগুলো বর্ষাকালে, একটু প্যারানর্মাল ঘটনাগুলো আমার আমাদের সাথে বা আমার বাড়ির ফ্যামিলির সাথে একটু যতগুলো ঘটনা সব বর্ষাকালে। তারপর হচ্ছে যে ওই তাকে আবার বাড়িতে তারা ঢুকলো, তারা ঢুকার পর সেই জিন আবার আমার আম্মুর উপর আক্রমণ করলো একদিন। তো আক্রমণ করার পর আম্মু ওই দিন অনেক শক্তিশালী হয়ে গেল, তাকে কয়েকজন ধরেও তাকে মানে ইয়ে করা যাচ্ছে না। তো হুজুর আবার একজন স্থানীয় মসজিদের যে ইমাম তাকে আনা হয়েছে। তো ইমাম হচ্ছে যে তাকে দমাইতে পারলো না, ইমামের সাথে সে বেয়াদবি করলো। তো ইমাম হচ্ছে যে সেটা ব্যর্থ হয়ে ফিরে গেল। তো আবার সেই কবিরাজকে আনা হয়েছে, যেহেতু কবিরাজ স্থানীয় পাশেই আমার গ্রামের। তো কবিরাজ গিয়ে কবিরাজের আনার জন্য গিয়েছিলাম আমি আর হচ্ছে যে আমার একটা কাজিন। তো কবিরাজের বাসায় যখন যাচ্ছি, তো কবিরাজের বাসায় যাওয়ার সময় যেই রাস্তাটা ছিল, রাস্তাটা ছিল আমার বাড়ির দূরত্ব থেকে 7-8 মিনিটের। কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে যখন রাস্তায় যাই, রাস্তায় যাওয়ার পর আমাদের রাস্তা থেকে রাস্তা শেষই হচ্ছে না, আমরা হাঁটতেছি 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 রাস্তা শেষ হচ্ছে না। তখন আমরা আবার ওই আয়াতুল কুরসি তারপর হচ্ছে যে সূরা ইখলাস এগুলো পড়ে দৌড়াইতে থাকলাম, কবিরাজের বাড়ির দিকে দৌড়াইতে থাকলাম। তো এগুলো পড়ার পর কিছুদিন একটু সামনে যায় দেখলাম একজন মানুষ, একটা মানুষ লাইট নিয়ে অপর পাশ থেকে আসতেছে। তো ওনাকে আমি বললাম, কাকা আমি তো ওই কবিরাজের বাসায় যাচ্ছি, তো ওনার আমাদের রাস্তা শেষ হচ্ছে না। উনি বলতেছে আচ্ছা আসো তোমাদের আমি নিয়ে যাই। তারপর ওনার সাথে গেলাম কবিরাজের বাসায়, ওই কবিরাজকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওই কবিরাজ আবার ওই দিন রাতের মতো কোনোভাবে তাকে বিদায় করলো, কিন্তু তাকে কবিরাজ বললো যে না এভাবে হবে না, ওনাকে আরো শক্তিশালী, এটা জিনটা অনেক শক্তিশালী, এটাকে এভাবে দাঁড়ানো সম্ভব না, আপনার ওনাকে হচ্ছে 3টা ধাতু দিয়ে একটা তাবিজ বানাতে হবে, সোনা রূপা আর হচ্ছে তামা দিয়ে একটা তাবিজ বানাতে হবে, যেই তাবিজটা ওরা নিতে পারবে না। তো তাকে তো কবিরাজের শর্ত অনুযায়ী ওই তাবিজ বানানো হলো, আবার বাড়ি চারদিকে বন্ধ করা হলো। তো বন্ধ করার পর ওই তাবিজ ছিল, অনেক দিন ছিল, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক চলতেছে, কয়েক বছর 5-6 বছর অতিবাহিত হয়ে গেছে। তার 5-6 বছর পর আমার একজন আরো কবিরাজের শর্ত ছিল যে সেই তাবিজ পরে কোনো মৃত বাড়িতে যাওয়া যাবে না। তো আমার একজন আত্মীয় মারা গেছে, তো সেই তাবিজ খুলে যেতে হবে বাসায়। তো আমার আম্মু হচ্ছে যে সেই তাবিজ বাসায় খুলে সেই আত্মীয়র বাসায় গেছে। তো আত্মীয়র বাসা থেকে এসে সেই তাবিজ আর পড়তে তার মনে ছিল না, তো সেই রাতেই তাকে আবার আক্রমণ করে। সেই রাতে আমি বাসায় ছিলাম, আমি পাশের রুমে ঘুমাচ্ছিলাম, তখন শুনতে পেলাম আমার আম্মুর যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, সে নিঃশ্বাস নিতে পারতেছে না। তো তখন আমি হচ্ছে যে পাশের আম্মুর রুমে, আব্বু যে রুমে থাকে সে তাদের বেডরুমে যাই, দেখি যে আম্মুর চোখ বড় বড় হয়ে গেছে, প্রায় সে নিঃশ্বাস দম বন্ধ হয়ে আসতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। তারপর আমি যাওয়ার পর সে দেখলাম যে একটা হাসি দিল, এত ভয়ঙ্কর হাসিটা, ও সেই হাসিটা ছিল খুবই ভয়ঙ্কর আর রহস্যজনক হাসি, হাসিটা দিয়ে সে অজ্ঞান হয়ে গেল, আর কিছু সেদিন করলো না। তারপর সেই কবিরাজের আবার শরণাপন্ন হওয়া লাগলো, সেই কবিরাজের ক্রমান্বয়ে কিছুদিন পরপর শরণাপন্ন হওয়াই লাগতো। তো কবিরাজ আবার সেই আবার কি এই বিভিন্ন দোয়া দরুদ পড়ে টরে আবার ঠিকঠাক করলো। তো এইভাবে বিষয়টা চলতেই ছিল। তো একদিন এক রাতে আমার আব্বু হচ্ছে যে বাজার থেকে আসতেছে, তো আমাদের গ্রামে ঢোকার প্রবেশ পথে হচ্ছে একটা বাজারের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন তার মনে হলো যে তার সামনে যে রাস্তাটা একটা লাল শাড়ি পরা কোনো একটা মেয়ে গয়নাগাটি পরে রাস্তাটা অতিক্রম করছে, রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে। তখন আব্বু হচ্ছে লাইট, আব্বুর হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে আব্বু তখন লাইটটা মারলো, ওই সামনের দিকে লাইট মারলো। তখন লাইট মারার পর দেখলো কিছু নেই, তো আব্বু আর পিছনের দিকে ঘুরে তখন আবার লাইট মারলো, দেখলো কিছুই নেই। তো সে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যে পিছনের দিকে তার কেউ হাঁটতেছে, এরকম মনে হইতেছে তার পিছনে কেউ হাঁটতেছে, তো তার পিছনে কে হাঁটার আওয়াজ পাচ্ছে। তো সে আবার যখন পিছনে হাঁটার আওয়াজ পায়, তখন সে পিছনের দিকে ঘুরে লাইট মারে, লাইট মারার পর কিছু দেখতে পায় না। তো এমন করে কিছু এই রাস্তাটা প্রতিদিন এইরকম করে অতিক্রম করে বাসায় চলে আসে। তারপর দিন থেকে আব্বু ওই রাস্তাটা মানে বাদ দিয়ে অন্য একটা রাস্তা ধরে আসে, ওই বাঁশজারের রাস্তাটা দিয়ে, এখন পর্যন্ত মানে বিভিন্ন মানুষই ওইখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারাই আসছে তারা বিভিন্ন অ্যাবনর্মাল জিনিসের সম্মুখীন হয়েছে। তো এখানে ওই রাস্তাতে আমার একটা ফ্রেন্ডও ছিল যে হচ্ছে যে ওই জায়গায় হচ্ছে রাতে মাছ ধরতে গিয়েছিল, তো তাকে ওই জায়গা থেকে তার উপর জিন বর করেছিল। তো যাই হোক, ওই আমার ফ্যামিলির কথায় আসি, তো আমার বাসায় তো ওই এটা চলতেই থাকে, ওই যে জিনের আক্রমণটা, জিনের যেই তারা যে কিছুদিন পরপর ডিস্টার্ব করে সেটা তার চলতেই থাকে বাসায়। বৃষ্টি ছাড়াই বাসার উঠানে বৃষ্টির আওয়াজ, বৃষ্টি পড়ার যে আওয়াজ, পানি পড়ার যে আওয়াজ সেটা আমরা পাইতাম দরজার মধ্যে, বাসার যে দরজা এসে মানুষের যে টোকা দেওয়ার শব্দ ক্রমাগত টোকা দিতে থাকতো। যদি ভিতর থেকে কেউ আবার আওয়াজ করতো যে কে বলছেন ভিতর বাইরে কে, তো এটা বললে আওয়াজ বন্ধ হতো। তো আবার গভীর রাতে, রাতের দুইটা থেকে তিনটা পর্যন্ত রাতের দরজার মধ্যে টোকা দেওয়া শুরু হলো। তো তারপর 2021 সালে আমার আব্বু হচ্ছে যে ওই বাসার চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগায়। সিসিটিভি ক্যামেরা লাগানোর পর থেকে আর কিছু কখনো দেখা যায় নাই। তো ওই ডেটটা ছিল 29 আগস্ট 2021 একটা ডেটে, তখন আমি হচ্ছে যে ক্লাস টেনের ছাত্র ছিলাম। তো আমি হচ্ছে যে রুমে পড়ালেখা করতেছি, আমার স্টাডি টেবিলে আমার আব্বুর যে সিসিটিভির যে মনিটরটা সেটা ছিল আমার স্টাডি টেবিলের পাশে। তো তখন আব্বু বলতেছে, আব্বুর ফোনে আবার ওই সিসিটিভির একটা ফোনের সাথে কানেক্টেড করা ছিল। তো আব্বু হচ্ছে যে বাজার থেকে দেখতেছে যে ওই আমাদের ওই একটা যে 4 নম্বর যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটার পাশে কি যেন একটা অগ্নিকুণ্ডের মতো প্রায় 7 থেকে 8 ফুট লম্বা, মাটি থেকে একটু উপরে, মানে তার কোনো একটা অভয় বোঝা যাচ্ছে, বাট তার শরীরের আকৃতি বা চেহারা কিছু বোঝা যাচ্ছে না। তখন এটা নাইট ভিশন মোডে ছিল, তখন বাজে রাতের 8টা থেকে 8:30। তখন আব্বু আমাকে বলতেছে, দেখ তো একটু বাইরে যা, দেখ কে এটা, কি সমস্যাটা কি, বাইরে একটু দেখ। তো তারপর আমি বললাম, না বাইরে যাবো কেন, বাইরে আমি তো সিসিটিভি মনিটর অন করলেই দেখতে পাচ্ছি। তারপরে আমি মনিটর অন করলাম, মনিটর অন করার সাথে সাথে সেটা আর উধাও হয়ে গেল, কিছু দেখা যায়নি। তারপর ওই যেই ইয়েটা, ওই সেই ফুটেজটা তো রেকর্ড হয়েছিল, পরে আমরা দেখতে পেলাম যে সেটা এরকম একটা অ্যাবনর্মাল জিনিস ছিল। তো তার কিছুদিন পর, তার প্রায় 2 মাস পর, আবার ওই দিন দেখা গেল দুইজনের মতো, দুইটা অবয়ব। প্রথম দিন ছিল একটা অগ্নিকুণ্ডের মতো, যেটা বোঝা যাচ্ছিল না আয়তন, আকার বোঝা যায়নি। কিন্তু তার 2 মাস পর প্রায় হচ্ছে যে অন্য একটা ক্যামেরা, ওটা হচ্ছে তৃতীয় ক্যামেরায় ধরা পড়ছে। ওইটা হচ্ছে যে তার একটা অবয়বের মতো বোঝা যাচ্ছিল, তার দুইটা সাদা ড্রেস পরার মতো বোঝা ছিল। তো আমি আর সবসময় ভাবতাম যে আসলে সিসিটিভিতে বা ক্যামেরাতে প্যারানর্মাল জিনিসগুলো ধরা, মানে দেখা যায় না, এটা সবসময় বিশ্বাস করতাম। তো প্রথমটা আমরা ওই রকম বিশ্বাস করেই উড়াই দিচ্ছি যে হয়তো কোনো ক্যামেরার উপরে কোনো পোকা বসছিল, হয়তো সেই জন্য হয়তো আমাদের এরকম লাগছে। কিন্তু দ্বিতীয়বার একটা অবয়বটা তাদের একটা মানুষের আকৃতির মতো বোঝা গেছে, কিন্তু তারা সাদা কাপড় পরিহিত ছিল, ক্যামেরার দিকে ছিল তাদের ব্যাকসাইড, যে জন্য তাদের মুখ বা কিছু দেখা যায়নি। একটু প্রায় 7 থেকে 8 ফুটের মতোই লম্বা, ওইটাও দুইজন ছিল, নারীদের ড্রেসের মতো ছিল সাদা। তো সেটাও দেখা হলো। তারপর থেকে আর কখনো কিছু দেখা যায়নি সিসিটিভিতে। তারপর আমরা রাতের গভীর রাতের ফুটেজগুলো দেখলাম, কিন্তু কখনো কিছু দেখলাম না। তো এইভাবেই কন্টিনিউ চলতে থাকলো যে বিভিন্ন ভূতের যেই হানাটা, মানে মাঝে মাঝেই তারা একটু ডিস্টার্ব করতো বাড়িতে আইসা, ওই যে দরজায় টোকা দেয়া বা দূর থেকে আওয়াজ করা মাঝে মাঝে শোনা যেত, যে রাতের বেলায়, রাতের গভীর রাতে শোনা যাচ্ছে যে বাইরের উঠানের মধ্যে কে জানি হাঁটতেছে ঝুমুর পরে, বা কেউ হাঁটতেছে, বা কোনো মেয়ে কান্না করতেছে দূরে। আমাদের বাড়ির পাশে একটু দূরে ছিল একটা বাঁশঝাড়, সেই বাঁশঝাড় থেকে শোনা যাচ্ছে যে কেউ কান্না করতেছে, কোনো মেয়ে কান্না করতেছে, এরকম কোনো মেয়ের কান্না করার আওয়াজ শোনা যাইত, মাঝে মাঝেই শোনা যেত। তো সেইখানে মাঝে মাঝে আবার ওইখান থেকে ওই যে ছোট ছোট মাটির চাকা বা পাথরের মতো হচ্ছে যে আমাদের বাড়ির দিকে নিক্ষেপ করা হতো মাঝে মাঝে। তো আমরা ভাবতাম হয়তো কোনো ছেলে পেলে কোনো দুষ্টামি করে আমাদের বাড়িতে এটা ইয়ে করে, কিন্তু না, গভীর রাতে, অনেক রাতে হচ্ছে যে প্রায় 3টা থেকে 4টা পর্যন্ত, ওই রাতে তো আসলে কেউ মজা করবে না। তো ওই রাতেও আমাদের বাড়ির দিকে কি যেন মাটির, এরকম মাটির যে চাকা সেগুলো আমাদের বাড়িতে নিক্ষেপ করা হচ্ছে। তো এইগুলো, এই ছিল আমার ভাইয়া দ্বিতীয় গল্প।
অনেক ধন্যবাদ সৈকত, এত চমৎকার ভাবে স্টোরিগুলো বলার জন্য। নিশ্চয়ই আবারও দেখা হবে, আবারও কথা হবে, খুব ভালো থেকো, আসসালামু আলাইকুম। কথা হলো সৈকতের সাথে, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ অতিথি ছিল সৈকত। তো আমরা যদি একটু রিকেপ করি, আজকে প্রথমে বসুন্ধরা থেকে এলো আসেম মুহাম্মদ, সে আমাদেরকে প্রায় 6টা ঘটনা কিন্তু শোনাইছে। এরপরে আশিক বিল্লা আসলো রামপুরা থেকে, প্রায় 4টা ঘটনা শোনালো। এরপর ধানমন্ডি থেকে সৈকত এলো, 2টো ঘটনা শোনালো। মাঝখানে আমি উদয় একটা সুযোগ বুঝে ঘটনা শোনালাম আপনাদেরকে। বেশ কিছু ভৌতিক ঘটনা কিন্তু আজকে শেয়ার করেছি আপনাদের সাথে। অনেকেই লিখেছেন ঘটনাগুলো ভালো লেগেছে, অনেকে বলেছেন এরকম ঘটনা আরো শুনতে চান। আমরা কিন্তু চাই প্রত্যেক সপ্তাহে নতুন নতুন বন্ধুদের নিয়ে আসতে। আপনারা খেয়াল করবেন যে ভূত স্টুডিওর যে ফরমেট, সেই ফরমেট অনুযায়ী আমরা শুরু থেকেই বলি যে আমরা লিসনারদের কথা বলি, আমরা শ্রোতাদের কথা বলি, শ্রোতাদেরকে ইনভাইট করতে চাই, তারা রেডিওতে আসবে, তারা বসবে, তারাই ঘটনা বলবে, এবং এটাই আমাদের বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যটাকে আমি বারবার আলাদাভাবে বলার চেষ্টা করি, এই কারণে যাতে করে আপনি কেন জাগো এফএম শুনবেন, কেন জাগো এফএম এর ভূত স্টুডিওতে আসবেন সেটা বুঝতে পারেন। এই ব্যাপারটার জন্য আমি একই কথা বারবার রিপিট করি যে আমরা অলওয়েজ শ্রোতাদের কথা বলি, আমরা অলওয়েজ এক ভিন্ন ভিন্ন বন্ধুদেরকে ইনভাইট করি, এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং আমি একজন সাদামাটা মানের আরজে যার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদের কাছে ঘটনাগুলোকে পৌঁছে দেয়া। তবে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, জাগো এফএম কে ভালোবেসেছেন, তার জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অনেক ভালো লাগলো আজকে এই সময়ে এসে। আমরা দেখছিলাম আমাদের সাথে জয়েন করেছেন বেশ কিছু বন্ধু, মাসুদ, তারেক, স্বপ্নীল, শুভ, যুবরাজ, কঙ্কা, মাধবী, রুমানা, শিউলি, ফরদিন, ঝুমুর সহ অনেক অনেক বন্ধু কানেক্টেড হয়েছিলেন। ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা কিন্তু ছিলেন। আর যদি ফেসবুকের দিকে খেয়াল করি, www.facebook.com/jagofm এর পেজে নাতাশা ছিলেন আমাদের সাথে, ঝুমুর ছিলেন আমাদের সাথে, নোবেল ছিলেন আমাদের সাথে, এদিকে টপু ছিলেন আমাদের সাথে, এদিকে ফারদিন ছিলেন, সুমাইয়া ছিলেন, অহনা ছিলেন, আরো অনেক অনেক বন্ধু ছিলেন। একই সঙ্গে যদি আমার ব্যক্তিগত পেজ www.facebook.com/rjudaye চলে যাই, এখানেও দেখতে পাচ্ছি আমরা অনেকে জয়েন করেছেন, যেমনটা রয়েছেন ফারুক আমাদের সাথে, সোমলতা জয়েন করেছেন, তারেক জয়েন করেছেন, মৃধা জয়েন করেছেন, নাতাশা জয়েন করেছেন আমাদের সাথে। ভারতের প্রচুর বন্ধু ছিলেন এখানটাতে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে পিয়া ভৌমিককে দেখতে পাচ্ছি, তিনি আছেন আমাদের সাথে। আমাদের সাথে জ্যোতি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি এখানটাতে জয়েন করেছেন, অরুণিমা বরাবরের মতোই শিলিগুড়ি থেকে যুক্ত হয়েছেন আজকেও আমাদের সাথে, প্রবালদা যুক্ত হয়েছেন কলকাতা থেকে আমাদের সাথে, এদিকে নাতাশা যুক্ত হয়েছেন ঢাকা থেকে, আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে মৌসিন ভাই, তিনি কিন্তু আমাদের অনুষ্ঠান বরাবরের মতো আজকেও আর জুদয়ের পেজে দেখেছেন সেটা জানিয়েছেন। প্রবাস থেকে আমরা দেখতে পাচ্ছি সালমা আক্তার জয়েন করেছেন, তিনি রয়েছেন এই মুহূর্তে ইউএসএতে, তিনি সেখান থেকে আমাদের অনুষ্ঠানটি ফলো করেন, এটি তিনি জানিয়েছেন আমাদের সাথে জয়েন করেছেন। মারুফ, তিনি জয়েন করেছেন কাতার থেকে। সো এরকম প্রচুর বন্ধু ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং বাংলাদেশের বাহির থেকে কানেক্ট হচ্ছেন। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমি উদয় আজকের মতো বিদায় নেই। বিদায় নেওয়ার আগে আশা রাখছি আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে, ছোট বড় বয়োজ্যেষ্ঠ সবাই এখানে আসবেন। আপনারা এলেই এই অনুষ্ঠানটা নতুন রং পায়, আপনাদের আলোতেই আমরা আলোকিত হতে চাই। আগামী পর্বে আপনার কাছে থাকা ভৌতিক অভিজ্ঞতাগুলো যদি রেডিওতে বলতে চান অনুষ্ঠান চলাকালীন, কিংবা আজকে যদি আপনার মনে হয় যে এখন আমার মনে হলো যে আমি মানে রেজিস্ট্রেশন করবো এবং নেক্সট পর্বে যেতে চাই, কিংবা এই অনুষ্ঠানটা যখন রেকর্ডেড অবস্থায় আছে, আপনি হয়তো লাইভটা দেখছেন, তখনও যদি আপনার মনে হয় যে ইয়েস আমি তো অনুষ্ঠানটা বুঝতে পেরেছি, আমি এখানে যেতে চাই, আমার কাছে এরকম তিন চারটা ঘটনা আছে, তাহলে প্লিজ রেজিস্ট্রেশন করুন, আমরা যোগাযোগ করে নিব আপনার সাথে। অনুষ্ঠানটিতে আসতে হলে আমরা মনে রাখবে যে এটি সশরীরে এসে রেডিওতে বসে ঘটনাটি বলতে হয়। আমাদের রেডিও স্টেশনটি ঢাকার বাড্ডাতে অবস্থিত। সো জীবনে একবার না হয় রেডিও স্টেশনে আসলেন, নতুন একটা অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরলেন, সারা জীবনের একটি অভিজ্ঞতা রয়ে গেল। যদি আসতে চান তাহলে এখনই মোবাইলটা হাতে নিয়ে ম্যাসেজ অপশনটিকে ট্যাপ করে ফেলুন, RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর আপনার প্রফেশন লিখে পাঠান আমাদেরকে 26969 এই নম্বরে। আজকের মতো আরজি উদয় এখান থেকে বিদায় নিবে। খুব ভালো থাকুন, সুন্দরভাবে পরিবারের পরিজনকে নিয়ে আগামীকাল ছুটির দিনটা উপভোগ করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।